exclusively on FusionBD.com.
Them. The night comes alive. Bishash Korana Korata. Apnar Pepper.
ঘুরতে সময় ঠিক রাত 12টা শুনছেন সব সময় রেডিও ফুটের এটা ফ্যাম, আমি রাফেল আছি সাথে এবং শুরু হয়ে গেল ফুটের ফ্যাম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুটের ফ্যাম এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমরা 7 দিন পরে আবারও ফিরে আসলাম। এই 7 দিনে অনেক কিছুই আমাদের লাইফে ঘটে গেল, আমরা ভূতের ফ্যামের জন্য অপেক্ষা করেছি এবং আজকে ভূতের ফ্যাম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যারা পছন্দ করি তারা সঙ্গে সঙ্গে জড়ো হয়ে গেছি ভূতের ফ্যাম শোনার জন্য। এটাই সবচেয়ে বড় পাওয়া। এবং আপনারা ঘটনা পাঠিয়েছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা আজকে স্টুডিওতে এসছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং যারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, কেউ বাংলাদেশ, কেউ ইন্ডিয়া, কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ সিঙ্গাপুর, কেউ থাইল্যান্ড, এক এক জায়গা থেকে এক একজন আমাদের বাংলাদেশের মানুষ বা বাঙালি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শোনেন। মিডল ইস্ট থেকে আমরা প্রচুর ঘটনা পাই রেগুলার এবং এখনও আশা করছি যে আপনারা সবাই আমাদের ঘটনা মানে আগামীতেও পাঠাবেন, সে সাথে অডিও ক্লিপও পাঠাবেন। তো আমরা ইউরোপ আমেরিকা 2 জায়গা থেকে আমরা প্রচুর ঘটনা পাই, আমাদের বাঙালিরা প্রচুর আছেন ওখানে এবং আমরা যা আমি আশা করবো যারা আছেন ভালো আছেন আমাদের সঙ্গে এবং এবং আশা করছি যে সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এভাবে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে একটু জানিয়ে দিই। আমাদেরকে যদি আপনারা লিখতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশানে যদি দেওয়ার কোনো প্রয়োজন নয় আপনাকে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখলেই চলবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে phutasam@radiofutri.fm, which is phutasam@radiofutri.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা ইমেলও করতে পারেন আমাদের ঘটনা। ইটস আপ টু ইউ। আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.furti এন্ড www.facebook.com/bhutafm.rasel, সেই জায়গাখানে যেয়েও আপনি আমাদের লিখতে পারেন, জানাতে পারেন। আমরা ইনস্টাগ্রাম চালু করবো কিছুক্ষণের মধ্যেই, কিছুদিনের মধ্যে অথবা আজকে, সেখানেও আপনারা কানেক্টেড থাকতে পারেন এবং সেখানেও আমাদের বিভিন্ন আপডেট থাকবে। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা টুইটারে আপনারা ভিজিট করতে পারেন আমাদের টুইটারের, আপনারা জানেনই যে রাত ভূতাতন এখানে খুবই সহজ খুঁজে পাওয়া আমাদেরকে এবং সেখানে আমাদের পোস্ট রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই তো ছিল ফর্মালিটিজ, এখন ঘটনায় চলে যাব এবং আজকেও শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটি আপনাদেরই পাঠানো এবং এটি একটা ইমেইল, সেই ইমেইলটি আমি পড়ছি, যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম তানভীর। আমার কিছু সমস্যার কারণে আপনাদের স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি লিখে পাঠালাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন, না পড়লেও কোনো আক্ষেপ থাকবে না। আমি ভূতাসমের একজন নিয়মিত শ্রোতা, কাজের ব্যস্ততায় প্রতি শুক্রবার রাতে ঘটনাগুলো শুনতে না পারলেও 2-1 দিন পরে বা কখনো অ্যাপসের মাধ্যমে আমাদের অ্যাপ দিয়ে তিনি সেগুলো শুনে থাকেন এবং তিনি বলছেন তিনি বর্তমানে মিরপুরে থাকেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। যাই হোক ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2014 সালের রমজান মাসের, সেদিন 8 কি 9 রোজা চলছিল। বলে রাখা ভালো, আমি তখন রোজাতে তারাবি খতম পড়তাম না। সেই তারাবির সময়টা আমরা বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা দিতাম। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায় বসেছিলাম। আমার বাবা তখন চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার আশেপাশে ছিলেন, ঠিকানা সঙ্গত কারণে গোপন রাখলাম। ঘটনার দিন আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব। আমরা 3 বন্ধু, আমাদের পারিবারিক একটি গাড়ি ছিল, সেটি আমি প্রায়শই ব্যবহার করতাম, সেদিনও গাড়িটি নিয়ে বের হয়েছিলাম। যেই ভাবা সেই কাজ। বলে রাখা ভালো, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে পতেঙ্গা যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা যদি রাস্তায় জ্যাম থাকে। তারাবির সময় ছিল বলে রাস্তাঘাট ওই সময়টা অনেকটা ফাঁকাই থাকতো। আমরা প্রায় আধা ঘন্টার মধ্যেই পতেঙ্গা পৌঁছে গেলাম। সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করার পর আমার এক বন্ধু বলে যে সে আরেকটু সামনে নেপালে যাবে। যারা চিটাগং থাকেন বা চট্টগ্রাম, যারা চট্টগ্রাম থাকেন তারা চিনবেন, সেখানে কাঁকড়ার ভুনা, পেঁয়াজ, পেঁয়াজু অনেক বিখ্যাত। ওখানেই যেত, যে সেখানে ওখানেই যেত সবাই খাবার জন্য। আমরাও গেলাম, খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করতে করতে আমাদের প্রায় রাত 10টার কাছাকাছি বেজে যায়। এখানে উল্লেখ করা ভালো যে ওই সময়টা পতেঙ্গার যে রাস্তাটা ছিল সেটি এখনকার মতো উন্নত ছিল না। সন্ধ্যার পরে অনেকটা বাস চলাচল কমে যেত, অনেক শুনশান হয়ে যেত এবং জায়গাটির অনেক বদনামও রয়েছে। এখানে প্রায় কিছুদিন পর পরই বিভিন্ন অজ্ঞাতনামার লাশ পাওয়া যেত। এখন পতেঙ্গা সমুদ্র সৈকতকে উন্নত করা হয়েছে এবং তখনকার সময়ে তেমনটা ছিল না। কাঠঘর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত যে রাস্তাটি ছিল সেখানে একটি টর্চ, একটি লাইট পর্যন্ত ছিল না। নিজস্ব পরিবহন ছাড়া সেদিকটায় সন্ধ্যার পরে কেউ তেমন যেত না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমরা 10:10 অথবা 10:15 দিকে রওনা দিই। আমি ড্রাইভ করছিলাম, আমার একটি ফ্রেন্ড আমার পাশে ছিল আর বাকি এক ফ্রেন্ড গাড়ির পেছনে বসে মোবাইলে কথা বলছিল। নেপাল থেকে পতেঙ্গার দিকে টার্নিং ছিল এবং সেখানে সেটা পর্যন্ত খুব ভালোভাবে এলাম। পতেঙ্গার সমুদ্র সৈকতে প্রবেশের যে জায়গাটি আছে সেটি পার হওয়ার পর মূলত ঘটনা শুরু হয়ে যায়। আমরা চট্টগ্রাম ছিলাম বা এখনো আছে, তারা যারা যারা আছেন চট্টগ্রামে তারা সব ভালো করে জানেন যে পতেঙ্গার পুরো রাস্তাটি ঝাউবনে ঘেরা। আমি তখন একটি সিগারেট ধরালাম এবং হাতেই গাড়ি ড্রাইভ করছিলাম আর এক হাতে। গাড়ির গতি তেমন বেশি হবে না, 30-40 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ করে আমি রাস্তার বাঁ পাশে গাড়ির হেডলাইটের আলোয় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটি ধূসর কালো টাইপের একটা জামা পরা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি তার হাত এমনভাবে রাস্তার দিকে ধরে রেখেছিল যেমনটা আমরা যখন কোনো লিফট চাই ওইরকম একটা ভঙ্গি করি। তখন আমাদের গাড়িটি মেয়েটি থেকে 50-60 গজে দূরে ছিল। আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? সে বলল, হ্যাঁ দেখেছি। সে বলল, মেয়েটা তো বিপদে পড়েছে, গাড়িটা থামা। কিন্তু আমার তখন মনে একটু খটকা লাগলো, আমি জানতাম এই রাস্তাটা প্রায় ছিনতাই হতো আর রাতে একটি মেয়ে এখানে আসার প্রশ্নই ওঠে না, তাই গাড়িটা না থামিয়ে চলে যাই। ব্যাপারটি ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও খুশি হতাম। এরপর যা ঘটলো তা আমি প্রস্তুত ছিলাম না এবং আর কখনো সেরকম অবস্থায় পড়তেও চাই না। মেয়েটিকে ফেলে আসার ঠিক 2-3 মিনিট আমরা সেই মেয়েটিকে আবার দেখতে পাই, একইভাবে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য লিফট চাচ্ছে বা হাতের ইশারা করছে। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি জাস্ট আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। আমাদের দুজনেই কোনো কথা বলছিলাম না, সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আর মেয়েটির চেহারা খুব ছিল, মেয়েটির চেহারায় বোঝা যাচ্ছিল যে গাড়ির আলোতে। এটি দেখে আমার বন্ধু আমাকে জাস্ট একটা কথা বলল, টানবে। আমি গাড়ির গতি অনেক বেশি বাড়িয়ে দিলাম, 60-70-এর ওপরে চলে গিয়েছিল। কিন্তু আমাদের গাড়ি অতটা গতি অতটা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আমাদের গাড়িটা অনেক আসতে যাচ্ছে। আমি খুব জোরে এক্সেলেটরে পা দিই এবং আমাদের গাড়ির গতি বাড়ছিল না। ততক্ষণে আমাদের পেছনের বন্ধুটি বলে উঠল, কি সমস্যা? বলে রাখা ভালো, আমাদের পেছনের বন্ধু ঘটনার কিছুই দেখেনি, কারণ সে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। ঠিক 5 মিনিট পরে আমরা আবারও সামনে মেয়েটিকে দেখতে পাই, ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আমরা কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি গাড়িটি খুব জোরে চালানোর চেষ্টা করছিলাম কিন্তু গাড়ির গতি কেন জানি বাড়ছিলই না। মনে হচ্ছিল গাড়ির ওপর কিছু একটা চেপে বসেছে যার ওজন কারণে গাড়িটি সামনের দিকে এগোতে পারছে না। সচরাচর আমরা যারা প্রাইভেট কার চালাই তারা ভালো করে জানি গাড়ির ওয়েট এবং একটা মানুষ বসলে বা দুটি মানুষ বসলে গাড়িতে কি ধরনের ওজন হতে পারে, সেটি আমাদের সবারই ধারণা আছে। আমাদের যে ফিলিংসটা হচ্ছিল, মনে হচ্ছিল যে আমাদের গাড়িতে 10-12 জন মানুষ বসে আছে, গাড়িটি প্রচণ্ড ভার। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি এবং তখন আমার কোনো সুরা মুখে আসছিল না, আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িটা চালাতে থাকি। আমার ফ্রেন্ডের অবস্থা আরও খারাপ, সে বড় বড় করে চোখ করে বসে থাকে আর শক্ত করে আমার হাত চেপে ধরে থাকে। আমি সেখান থেকে কিভাবে 2 নম্বর নেভি কলোনি পর্যন্ত এসেছি আমি নিজেও বলতে পারবো না। আমি 2 নম্বর নেভি কলোনির গেট থেকে দেখে সজোরে গাড়ি 2 নম্বর নেভি কলোনির ভেতরে ঢুকিয়ে দিই এবং আমার গাড়ির ব্যালেন্স ধরে রাখতে পারি না এবং আমি এবং একটি গাছের সাথে আমার গাড়ির সামনের অংশটি বাড়ি খায়। আমি জাস্ট গাড়ির দরজা খুলে বের হই, বের হয়ে দাঁড়াই এবং সাথে সাথে আমি জ্ঞান হারাই। এরপরে আর কিছু মনে নেই, চোখ খুলে দেখি আমি হসপিটালে, আমার আব্বু আম্মু বসে আছে সবাই উৎকণ্ঠা নিয়ে। আমার একজন মামা ছিল, সে 2 নম্বর নেভি কলোনিতে থাকতো, তিনিও ছিলেন সেখানে, তাকেও দেখলাম পাশে। পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, আমি এখানে কিভাবে এসেছি। তখন আমি ঘটনাটি আব্বুর কাছে গোপন করে বলি যে এক ফ্রেন্ড অসুস্থ ছিল বলে তাকে দেখতে এসেছিলাম, কিন্তু আব্বু আমার ঘটনাটি বিশ্বাস করলো না। পরে বাধ্য হয়ে পুরো ঘটনাটি আমি সবাইকে বললাম। আমার পেছনে বসে থাকা বন্ধুটিও আমার কাছে দাঁড়িয়েছিল। আমি তখন জিজ্ঞেস করলাম ফয়সাল কোথায়, পরে বলল সে অন্য একটি রুমে আছে, সেও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল ধাক্কায়। পরে সেখানে বিকাল পর্যন্ত থাকার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে এবং গাড়িটি সেই খালি রাখা হয়, যেহেতু এটি একটা অ্যাক্সিডেন্ট করা হয়েছিল সেই গাড়িটি, এবং আমার বাবা গাড়িটির দায়িত্ব নিয়েছিল যেহেতু ওদের ওখানে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, কারণ এখানে কিছু ফর্মালিটিস ছিল। আমি বাসায় আসার ঠিক একদিন পর ফয়সাল আমার বাসায় আসে, সে আমাকে একটি পেপার দেখায়, পেপারটি সে ড্রয়িং রুমের টেবিলের উপরে পায়, কয়েকদিন আগের পেপার। আমি বলি এটা কি, এই পেপারে একটি কোণায় গিয়ে আমি একটা ছবিতে আমার চোখ আটকে যায়, দেখি যে ছবি সেই রাতে মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটি লাশ সেখানে পড়ে আছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের মুখেই, এবং পুলিশ সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় বের করার জন্য পত্রিকায় ছবি দেওয়া হয়েছে। এরপর পত্রিকার তারিখের দিকে তাকাই, তারিখটা দেখে চোখ আটকে যায়, কিন্তু ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল 2 দিন আগে, 4 দিন আগের সেই ছবিটি ছিল এবং বুকটা আমার কেঁপে ওঠে। আমরা দুজন একজন দিকে তাকাই, তার মানে আমরা যখন মেয়েটিকে আমাদের গাড়ির সামনে দেখেছি এর আগে মেয়েটির মৃত্যু হয়েছিল। এরপর 1 সপ্তাহ আমার শরীর খুব খারাপ ছিল, আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম, মনে কষ্ট লাগছিল যে হয়তো মেয়েটি আমাদের কাছে সাহায্য চাচ্ছিল, কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সঙ্গত কারণে আমরা গাড়ি থামাইনি, সে হয়তো বলতে চেয়েছিল যে তার সাথে কি হয়েছে। এরপর থেকে আমি রাতে গাড়ি চালানো কমিয়ে দিই, এবং বিশ্বাস করুন আমি যতবারই রাতের বেলা গাড়ি নিয়ে বের হতাম আমার ঠিক মনে একটা ভয় কাজ করতো, আজকেও যদি এমন কিছু দেখে ফেলি। আসলে এই ধরনের ঘটনাগুলো অনেকের কাছে মিথ্যা মনে হয়, আবার অনেকের কাছে হাস্যকর, কিন্তু একটা কথাই বলবো, যার সাথে হয় সেই শুধু বুঝে এসবের মুখোমুখি হওয়া কতটা বিপজ্জনক এবং তা মানুষকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। কারণ এই ঘটনাটি হওয়ার পরে আমি প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারিনি, আমার চোখ বন্ধ করলে শুধু সেই দৃশ্য আমার সামনে ভেসে উঠত। তবে আমার ঘটনাটি 100% সত্যি, কারণ এটি আমার নিজের সাথে হয়েছে, তাই এর সত্যতা আমি একমাত্র আমিই জানি। আমার পাশের সিটে বসে থাকা বন্ধুটি জানে, আমার সেই বন্ধুটি এখন সুইডেনে থাকে, তার সাথে কথা হলে মাঝে মাঝে সে আমাকে এই ঘটনাটির কথা বলে এবং সে বলে এখনও নাকি সেই দৃশ্য ভেবে ভয় পায়। যেই পেপারটি আমরা ছবি দেখেছিলাম সেই পেপারটি আমি রেখে দিয়েছিলাম নিজের কাছে, কিন্তু যখন ঢাকা শিফট হই তখন পেপারটি আমি হারিয়ে ফেলি, এর আর কখনো দেখিনি পেপারটি। এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভূতাত্মের জন্য অনেক শুভকামনা রইল, এভাবেই সামনে দিকে এগিয়ে যাক সেই দোয়া করি। ইমেলটি সেই দোয়ার করেই শেষ করছি, এই বলে তিনি তার ইমেলটি শেষ করেছেন। এরপরে তিনি তার মিরপুরের অ্যাড্রেস দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটা পাঠানোর জন্য, এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের কাছেও ভালো লেগেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আমাদের অতিথিদের কাছে চলে যাব। প্রথমে আমাদের এখানে আজকে উপস্থিত আছেন যিনি ছবিতে নাই, হাফিজ মাইনুদ্দিন সাহেব, এবং মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন এবং তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন। আমরা তার কাছে যাব এবং তার ঘটনাটি আমরা শুনে আসব, তারপরে আবারও ফিরে আসব আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে গিয়ে ধামরাইল থেকে আসা একটা রুগী ঢাকা মেডিকেলে, ছেলেটার নাম শাহিন, শাহিনের বাবা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু সমস্যা তার বাবাকে নিয়ে নয়, সমস্যার ক্ষেত্রে শাহিনকে নিয়ে। শাহিন যখন ঢাকা মেডিকেলে তার বাবাকে নিয়ে আসে এবং তাকে অসুস্থ জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, তো শাহিন পুরো ঢাকা মেডিকেলটা ঘুরে ঘুরে দেখতেছিল কোথায় কি আছে, জরুরি বিভাগ যে কোনো ইমার্জেন্সি এবং পোস্টমার্টম লাশঘর দোন ঘর আর কি সবগুলোতে সে ঘুরে ঘুরে দেখতেছিল। তোর ভেতরে সবচেয়ে বড় যেটা আশ্চর্য ঘটনা ওর সাথে ঘটে, সেটা ও এমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়েছিল। এমার্জেন্সি গেটের সামনে যখন দাঁড়ানো তখন একটি দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের একটি রুগী আসে ভ্যান গাড়িতে করে, তো এটা পিছনে পেছনে সেও দৌড়ায় যে ওর আগ্রহটা হচ্ছে সে এখন কি করবে। এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যে রুগীটা আসছে খুব মারাত্মক, খুবই ভয়াবহ, এটা ওর দেখার ইচ্ছে যে এই ইমার্জেন্সি রুগীটাকে দিয়ে কীভাবে কী করতে পারে। তখন ও পাশে পাশে যখন দৌড়াচ্ছিল কিন্তু বিশেষ ওই চিকিৎসা নেওয়ার আগেই ওই যেটা অ্যাক্সিডেন্ট রুগী আসছে ও মারা যায়। পরে ভিতরে আর নেওয়া হয় না চিকিৎসা, সেটা বাহিরে রাখা হয়। এখন সেটাও তো পোস্টমার্টম হবে, ময়নাতদন্ত হবে, তো সেটাও দেখার জন্য সে আগ্রহ যে এটা এখন দেখব কি হবে। তো ওর বাবা যে এখানে হাসপাতালে ভর্তি আছে, সে তার ভিতরে এই জিনিসটা এখন ওর বাবার দিকে খেয়াল নেই, সে এইটি নিয়ে এখন খুব প্রেশান, মানে আগ্রহটা জন্মানো। তো এখনও দেখতেছে লাশটা ফেলেই রাখা হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি। তো ওর ভিতরে এই জিনিসটাকে খুবই খারাপ লাগলো। পরে যাই হোক, এটাকে নিয়ে পোস্টমার্টম যেখানে ডোন ঘর আছে সেখানে রাখা হলো, সেখানে ও গেল। ওখানে যাওয়ার পরে ওর নাকি খুব খারাপ লাগতেছিল যে এমন যে ওখানে তিন চারটা এরকম আরও কতগুলো লাশ ছিল, ওই কাফনে বাঁধা ছিল, কিন্তু যে নাকি মারা গেছে তারটা শুধু চাদর দিয়ে ঢাকা। আর উনি বলতেছিল যে এমন বিদ্যুতে গন্ধ, বৃষ্টি গন্ধ আসতেছে যে ওনার কাছে খুবই খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না, বৃষ্টি গন্ধ নাকি তার কাছে আসতেছিল। তো যাই হোক, উনি এইগুলো দেখে পরবর্তীতে ওনার বাবার কাছে আসেন, ওনার বাবার চিকিৎসার যেখানে ক্যাবিন নেওয়া হয় থাকেন। সমস্যা হচ্ছে রাত্রিবেলায় সে দুটা দিন ঘুমাতে পারেনি, সে স্বপ্নটা যা দেখেছে সেটা স্বপ্ন উল্টো দেখেছে। রাত্রিবেলা ঘুমাইছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে দেখতেছে যে ও যে এখন দিনের বেলাতে যে রুগীকে দেখতে গেছিল সেই রুগী ও দাঁড়িয়ে আছে আর লাশটা ও হয়ে গেছে। তার ভেতরে স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখতে পেতেছে যে এখন সে দুর্ঘটনায় জড়িত, অর্থাৎ সেই মৃত ব্যক্তিটা ও শাহিনে, আর রুগী যাকে দেখতেছিল যে মারা গেছে সে ওনার পাশে দাঁড়ানো। তো এই ভয়ে তার দুটা দিন ঘুম হয় নাই, সে খাওয়া দাওয়াও করতে পারে নাই, সে খুব পেরেশান, মুসিবতের মধ্যে পড়ে গেছিল, অর্থাৎ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে এই দুটা দিন দেখাতে তার খুব সমস্যা। তো সে যাই হোক, তার বাবা চিকিৎসার শেষে সাতটা দিন পরে ওনারা বাসায় সবাই চলে যায়। বেশ বড় ধরনের সমস্যা হয় তার বাড়িতে। যখন উনি বাসায় চলে যান সেই রাত্রিবেলায়, সে তার বাড়িতে গিয়ে তার সমস্ত শরীর বা খাওয়া দাওয়া সব ঘুম সব এলোমেলো হয়ে যায়, সে কোনো মতেই ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া তার ভালো লাগে না, করতে পারে না, এবং তার শরীরে সমস্যা দেখা দেয়। নিজেরটা নিজে মাথার মধ্যে দেয়ালে ফাটিয়ে দিল এবং ঘুমাতে যাবে সে ঘুমের মধ্যে দেখতে পারতেছে যে যখন ঘুমাতে গেছে যে মর্গেটা যে লাশগুলো দেখে আসলো সেই লাশগুলো তার কাছে এসে তার মাথার সামনে এসে বলতেছে তুমি এখানে কেন, আমাদের কাছে আসো। তখন ও হইচই চেলাচিলি করে দেয় যে আমি এখানে থাকবো না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি ওইখানে ঠিক হব। তো দিনের বেলায় সকালবেলায় ওনারা একটা হুজুরকে নিয়ে আসেন যে হয়তো মেডিকেল থেকে কিছু একটা সমস্যা ঘটেছে। তো হ্যাঁ, হুজুরে সে একটু পানি দিল, পানি পরে দিল এবং ফু দিয়ে দিল, বললো হ্যাঁ ওটাকে একটা জিনে ধরেছে। তো আজও মানে এখনো পর্যন্ত সে ছেলেটাকে যে জিনে ধরেছে সেটা তা হাজির করতে পারেনি বা কোনো কিছুই না। এটা ওর ভিতরে একটা মানসিক যে সমস্যা বা ভয় তার বিবেকে যে ধারণা রয়েছে সেটা বারবার তাকে তাড়না দিতেছে। তো এখনো পর্যন্ত ছেলেটা এই সমস্যা যে এখনো বলতেছে যে আমি যখন ঘুমাতে যে ঘুমটা আমার আসেই না, আমার মাথার সামনে সেই চার পাঁচজন মৃত ব্যক্তির লাশটাকে আমি দেখতে পারি, যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যে লাশটা আসছিল আমার সামনে মারা গেছে ও আমার পাশে আসে এবং এসে আমাকে শুধু এটুকুই বলে তুমি এখানে কেন, আমাদের কাছে আসো। তো ওকেও পরে মেডিকেলে আবার ও আসে, মেডিকেলে সেইখানে জায়গাটায় নির্জনায় ও খুব বসে বসে আর কি, লাস্ট তো নেই কিন্তু এসে বসে ওই জায়গাটার মধ্যে তাকিয়ে থাকে এখনো পর্যন্ত। সে চিকিৎসাটা বা এখনো জিন তাকে হাজির করা হয় নাই বা কোনো ভালো চিকিৎসা এখনো দেওয়া হয়নি, তা আমাদের কাছে আসছে খবর আসবে। তো বিশেষ এখনো পর্যন্ত সে তাড়না আছে, ওই লাশগুলো তাকে শুধু ডাকতে থাকে যে তুমি ওইখানে কেন, আমাদের কাছে আসো ভাইয়া। এটাই আমার ছিল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে এবং আমাদের টুইটার থেকে আমরা কিছু ঘটনা আমরা আপনাদের যে সমস্ত কমেন্ট আছে সে কমেন্টগুলো আমরা একটু পড়ব। সপ্তাহ ঘুরে চলে এলো, আবারও শুক্রবার শুরু হয়ে গেল ভূত এফএম, আবার একটি নতুন পর্ব। লিখেছেন সৈকত হাসান, শাকিল মাহমুদ আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে লাইভ শুনছেন তিনি, তার মানে অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন যশোর বনপাড়া না যশোর বাঘারপাড়া থেকে শুনছেন তিনি। হাফেজ মাইদিন ভাইয়ের ঘটনাটা অনেক ভয়ের ছিল সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন এন এইচ পরশ, এছাড়াও আমাদের সাথে আছেন এলসে রনি, টিভিতে খেলা দেখছেন আর ভূত এফএম শুনছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাকিল মাহমুদের সাথে কথা আমি বলেছি, মারুফ হাসান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিনি বলছেন যে ভালো হোক খারাপ হোক আছি অল টাইম। ব্ল্যাঙ্ক সাব্বির রেক্স আমাদের সাথে আছেন, অনেক জ্বর নিয়ে শুনছেন তিনি। আহনাফ তাহমিদ লোহিত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ তুহিন, আহমেদ হোসেন বায়েজিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিয়াদুস সালেহিন রবি আমাদের সাথে আছেন, স্বপ্নের মাঝি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি আসিফ আমাদের সাথে আছেন, আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং যারা আমাদের সঙ্গে এখনও আছেন এবং যারা আমাদের সঙ্গে আগামীতেও থাকবেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে যে ভূত এফএমের পেজটা রয়েছে সেই পেজেও আপনারা লিখছেন এবং অনেকেই এখানে লিখছেন। আমাদের সাথে আছেন এমডি আকিব ইসলাম জয়, আসমা আক্তার শিলা আমাদের সাথে আছেন ঢাকা থেকে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন প্লাবন আহমেদ নাইস, আমাদের সাথে আছেন দীপ্র আহমেদ ভাই পরেন, আমাদের সাথে আছেন দেখছি অভি খান, আছেন এমডি নিলয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর সেই সাথে এখনো পর্যন্ত অনেকে লিখছেন আমাদেরকে এই পেজটাতেই, পাভেল হুসাইন জেড পি আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, উৎস কুমার দে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরিয়ান ইসলাম আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ ইবনে ফয়সাল, এম ডি রিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অন্তর হুসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নাফিউ আমাদের সাথে আছেন, মোহাম্মদ আইব আসিফ আমাদের সাথে আছেন, রনি আর এস আছেন আমাদের সাথে, আদিবা আনা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সাকিব রহমান আহনাফ আমাদের সাথে আছেন, আকরাম খান আমাদের সাথে আছেন, আইমান রহমান আমাদের সাথে আছেন, নীল আশা আমাদের সাথে আছেন, জে এস খান আছেন আমাদের সঙ্গে, সুব্রত কুমার বালা সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে সামনেও সময়টাও থাকবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের সাথে আরও দারুণ দারুণ ঘটনা নিয়ে হাজির হব কিছুক্ষণের মধ্যেই। আপাতত যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের, বিরতিটা নিয়ে আবারও ফিরে আসবো এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুড থিয়েটার ফ্যাম অ্যান্ড ডু ফুডি
ফুডি। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো রয়েছে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, তোমাকে রিয়েলি বোঝে। প্লাজমা ডিএলও উইকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড ট্রিঙ্কল বেবি ডাইপার, এসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। ট্রিঙ্কল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে।
রেডিও মানে ফুর্তি।
FM. The night comes alive. Bishash kora na kora ta apnar byapar.
Welcome back. আরও একবার ফিরে এলাম আপনাদের কাছে এবং আমি রাসেল আছি সাথে এবং আশা করছি যে আপনারা যারা আছেন এখানে সবাই এনজয় করছেন আমাদের ঘটনাগুলো। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, তার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা আপনি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি
আমি রাশেদ ইসলাম।
জি
আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে, সিলেটের গোলাপগঞ্জে। আসলে
একটু কাছ থেকে বলতে হবে।
জি, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে গোলাপগঞ্জ থানা, আর হচ্ছে গ্রামটা হচ্ছে কুলসুন। আমি আসলে আসছি আমার নিজের কাহিনী, আমার ফ্যামিলি রিলেটেড, যেটা হচ্ছে আমাদের নিজের সাথে করতেছে, আমাদের পরিবারের সাথে করতেছে গেল দুই যুগ ধরে। আমরা হ্যাঁ গেল দুই যুগ ধরে ঘটতেছে। তো আমি গল্পটা শুরু করার আগে আসলে স্টোরি বললে বল হবে, এটা সিরিয়াস, যেটা হচ্ছে আমরা আমার আব্বু ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা সাফার করতেছি। তো শুরুতে আমি আপনাকে বলে রাখি যে ইয়ার স্বার্থে যে বিষয়টা লাস্টে উঠে আসবে, শুরু বলে রাখতেছি যে আমার আব্বু ছোটবেলা থেকে ঘটনাটা শুরু। আমাদের বাড়ি হচ্ছে পুরনো বাড়িটা, এখন আমরা নতুন বাড়িতে আছি, পুরনো বাড়িটা হচ্ছে আগেকার চৌধুরী বংশের বাড়িগুলোর মধ্যে একটা দিঘি থাকতো, প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা দিঘি থাকতো। তো আমাদের দিঘিটার বিষয়টা আগে বলে রাখতেছি যে কোনো স্পেশাল অকেশন যদি হয়, কোনো বিয়ে শাদী কোনো ব্যাপার হয়, তো দিঘিটার মধ্যে উত্তাল হয়ে যায়, তো দিঘিটার মধ্যে স্বর্ণের কিছু দ্রব্যাদি উত্তাল যেগুলো ইউজেবল, তো ওগুলি ইউজ করার পর আবার ওই প্রোগ্রাম শেষে রেখে দেওয়া হতো। আমার আব্বুর চাচা তিন চারজন ছিলেন, পাঁচজন ছিলেন মোট। আমার কাজিন আব্বুর, উনি হচ্ছে দুপুরবেলা একদিন ওই দিঘির পাড় দিয়ে যাচ্ছেন, আমার আব্বুর কাজিন দেখলেন যে হঠাৎ এই সামনের মালামালগুলো উঠতেছে। উনি আবার নিজের মধ্যে ওনার আসলে লুপ চলে আসে, উনি এসে আমার আব্বুর আর একটা কাজিনকে বলে যে এই অবস্থা। উনার যায়, যাওয়ার পর আসলে কিছু নেই, ভ্যানিশ। তো আসলে এখানে আমার দাদুর ফ্যামিলির কোনো কোনো প্রবলেমই ছিল না বা কোনো দুষ্ট ছিল না, এখানে আমার বাবা ছিলেন না, আব্বু ছিলেন না, কিন্তু এরপর থেকে সাফার করতেছি আমরা, আমার দাদুর ফ্যামিলি। শুরুতে হচ্ছে আমার দাদুর ফ্যামিলিটা ঘরের মধ্যে ফেটে যেত, এরপর ওপর ফেটে যেত, তো যতই রিপেয়ার করা হতো ঘুরে ফিরে আবার ওই আগের মতো। তো কিছুদিন পর আমার দাদু স্বপ্নে দেখেন যে হচ্ছে আমার আব্বুকে দেখায় বলতেছে যে ওই দিঘি থেকে এক টাইপের লোকেরা এসে বলতেছে যে তোর ছেলেটা দিয়ে দে, আর এই স্বর্ণ বাসনকোসন যা আছে সবই তোর। তো আমার দাদু বলতেছেন না, আমার বাচ্চা দেওয়ার দরকার নেই, আমার স্বর্ণের মালা দরকার নেই, আমার কিছুই দরকার নেই, আমার বাচ্চাও দেবো না, আমার কিছুই দেবো না। তো পরপর এই স্বপ্নটা, একই স্বপ্নটা তিন দিন সেম টাইপের স্বপ্ন সেম সময় দাদু দেখতেছেন। লাস্ট ওই দিন যেদিন দেখেন, তিন নম্বর দিন, দাদু তাড়াই দিচ্ছেন ওদেরকে। ওরা যাবার সময় আমার দাদুকে বলল স্বপ্নের মধ্যে দেখতেছেন যে যা বুঝবি। এরপর থেকে শুরু, আমার আব্বু তখন 11 বছর বয়স, আগেরকার যুগে হচ্ছে আপনার আমাদের লোকাল এরিয়াতে বা যে কোনো এরিয়াতে হচ্ছে টাইমের গাড়িগুলো চলতো, তেমন একটা ট্রান্সপোর্টের ভালো কোনো সিস্টেম ছিল না। সো আমার আব্বুর নানা বাড়ি, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে এখনকার গাড়ি চলে মানে যে গতিতে, সেই গতিতে মিনিমাম 130 মানে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আগের যুগে ঠিক আছরের সময় আমার আব্বুর বয়স যখন 11 বছর, সময়টা হবে 1960, সেই সময় আব্বু ঠিক এই মুহূর্তে আমার বাড়ি, আমাদের বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে, আবার আব্বু ঠিক টাইমে হচ্ছে আমাদের আব্বুর নানা বাড়ি যেটা হচ্ছে সেখানে খুঁজে পাওয়া যায় আর কি। তো বিষয়টা অলৌকিক, এভাবে কেমনে যাবে আব্বু বলতে পারেন না উনি কেমনে গেলেন। তো এটা হচ্ছে ফার্স্ট কাহিনী। আমার আব্বুর বিয়েটা হয় অনেক বয়স হওয়ার পর, 38-40 মতো, মোটামুটি বিয়ে করবেন না, বিয়ে করবেন না এরকম সিচুয়েশনে এসে বিয়ে করেন। আমার আম্মু আসার পর থেকে এই সমস্যা তেমন একটা বুঝে যায় নাই, যখন হব আমার বড় আপু 1986 সালে জন্ম হয় ওনার, জন্মের পর ওনার সমস্যাটা ধরা পড়ে 6 মাসের মাথায়। উনি হচ্ছে আসরের আজান শুরু হইতো ওনার কান্না শুরু হতো, ঠিক ঈশা অব্দি উনি কান্না করতেন। কান্নাটা এরকম ছিল যে একটা বাচ্চা কিছু একটা দেখতেছে ভয় পাচ্ছে। তো আমার আব্বু আবার কোরআন হাফিজ, তখনকার যুগের অনেক বড় একজন আলিম, তো উনি আবার এই তাবিজ কবরের যে ব্যাপারটা ট্রাস্ট করতেন না। উনি বলতেন যে হচ্ছে আপনার এই কোরআনে সব কিছু, সব সলিউশন এখানেই আছে, আমলের উপর সব কিছু। অনেক গরম মানুষ, আমার আম্মু ভয় পাইতেন, ওনাকে আবার বিষয়গুলো ক্লিয়ারলি বলা যেত না, যেহেতু ওখানে কোনো স্কোপই নেই বলার। তো আব্বু আবার প্রাইমারি টিচার ছিলেন, উনি যখন ডিউটিতে যেতেন আম্মু লুকিয়ে লুকিয়ে কিছু আলেম বা বুজুগু টাইপের লোকের কাছে যেরকমটাই হচ্ছে যাইতেন বা যাওয়ার কোনো চার পার্সন ইউজ করতেন, তো ওই কিছু একটার মাধ্যম পানি পড়া যার ফুক টাফুক দিলে আছে আপুর কান্নাটা প্রবলেমটা হালকা সলভ হয়। তো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমার আপু হাঁটা শিখবে, সেই টাইমটা ওভার, হাঁটিতে না হাঁটতেছে না হাঁটতেছে না আপনার ওভার হয়ে গেছে। একদিন আমাদের বাড়িতে আমাদের লোকালি একজন আপনার এই ইয়া টাইপের বুজুর্গ টাইপের, কিন্তু একদম উন্মাদ টাইপের, যে আগেরকার বুজুর্গগুলো হঠাৎ উন্মাদ টাইপের কিছু বুজুর্গ ছিল, যে কোনো কিছুই কাউকে বলে না, হঠাৎ কিছু একটা বলে বা পাগলের মতো চলাফেরা করে, ফকিরের মতো চলাফেরা করে। কিন্তু ওদের মধ্যে
আধ্যাত্মিক উন্মাদ না চলার ধরন অন্যরকম ছিল, সেটা বলেন জি।
মানে অনেকটা ফকিরে, মানে আপনার কাপড় চুপড়ে কোনো ইয়া নাই কিন্তু চলতে,
আমি বুঝতে পেরেছি, হ্যাঁ
সিরিয়াস কথাবার্তাই বলতে পারতো ওরাই। তো ওই রকম একজন লোক আসতেন আমাদের বাড়িতে। তো আমার দাদু ওই আমার আপুকে দেখায় বলতেছেন যে কি করবো বাবা, আমার তো নাতি নাতিন হাঁটতেছে না। তো ওই উনি বলতেছেন, আর ওই যে আপনাকে যেটা বললাম না আপনার দিদির ব্যাপারটা, ওই বিষয়টা কিন্তু দাদু স্বপ্নে দেখার পর কারো শেয়ার করে নাই। এটা তো 1960 সময়কাল, কিন্তু আমার আপুর জন্ম 1986। ওই ওই দিন ওই বুজুর্গকে আমার দাদু বলতেছেন যে হাঁটতেছে না, দেখো সেটা কি। ওই লোকটা আমার দাদুকে মানে এতই বহা মানে বকা দিচ্ছে যে তুই আস মানে তুই থাকতে হাঁটবি না কেন, সবই তো তোর দোষ, সবই তো তোর দোষ। মানে ওই যে ঘটনাটা ও বলতে চাচ্ছে, এমনকি ও বলেই দিছে যে এরকম এরকম ছিল, তুই তো সব কিছু করছিস, তোর তো বল, তুই তো সময়ের মতো কিছু করস নাই, এখন তো তুই তুই কর, তোর কিছু হইলে তুই পারলে তুই কিছু কর, এরকমটা করতেছেন। তো উনি আর কিছু দেন নাই, আমার দাদু কোনো সানগ্লাস কিছু বলার নাই, উনি এটা বলেই চলে গেছেন। তো আমার এইরকম উনার রূপবেলায় লেগেই থাকতো। তো উনি আবার খুবই ট্যালেন্ট, ক্লাস ফাইভ পর্যন্ত কোনো মতে আর কি আপনার স্কুলে গেছেন, তেমন একটা প্রবলেম ফেস করেন নাই, যে হাঁটা চলার মতো কোনো প্রবলেম হয় নাই। ক্লাস সিক্সে উঠবেন, উনার দেখা যাচ্ছে যে একটা সাইড চলে গেছে, মানে চলে গেছে বলতে হচ্ছে প্যারালাইসিসও না আবার অটিজমও না, ভালো, কিন্তু সিক্সে উঠবেন ধীরে ধীরে দেখা গেছে যে একটা সাইড যাচ্ছে। তো হঠাৎ একদিন আমার আপু সামনে হুম রেখে পড়ে যায়, দরজার সামনে একটা ফ্রন্টে দরজা ছিল, দরজার আপনার কিনারা ফ্রেমে কিনারার মধ্যে মাথা লেগে ফেটে যায়। তখন থেকে আবার সিরিয়াস অবস্থা, ফেটে যাওয়ার পর হচ্ছে আপনার ওনার দেখা গেছে যে ওয়েট এত বেশি, এখন পর্যন্ত ডক্টরসরা যখনই দেখে যে 200 পাউন্ড ওজন, উনি আবার স্বাভাবিক মানুষ 5 ফিট 3 ইঞ্চি, নর্মালি ওনার বডি তেমনটা ফ্যাট না, তারপর হচ্ছে 200 পাউন্ড ওজন, এটা টু মাচ চিন্তার বাইরে। তো আমরা সি ইমেজ, তারপর হচ্ছে আপনার মেডিসিন বিশেষজ্ঞ, প্যারালাইসিস, অটিজম, কোনো রোগ নেই ওনার, কোনো সলিউশন নেই, কোনো ঔষধ নাই। লাস্ট ওনাকে দে হাইয়েস্ট স্যালাইন ওর আপনার ঘুমোর ট্যাবলেট, আর কোনো ওষুধ নেই। ওনার প্রবলেমটা এই, এখন পর্যন্ত উনি এভাবেই আছেন। দ্বিতীয়ত হচ্ছে মেইন ঘটনা যেটা শুরু হয়েছিল আমার মেয়েদের চাচা, আমি হচ্ছে আমার আম্মুর কাছেই শোনাবে সেটা, বা আমার ফ্যামিলি পার্সনের কাছে শোনা, আমি হচ্ছে ফ্যামিলি সবার ছোট, উনিও বিয়ে করবে না। তো ওনার ব্যাপারগুলো আম্মু 10 বছর ধরে ওনাকে নিয়ে সংসার করতেছে, আমার মেজো চাচা, আমার ছোটো চাচা, প্লাস হচ্ছে আমার আব্বু। তো আমার আম্মু হচ্ছে তখন আমাদের নতুন বাড়ি করে নিয়ে আসছেন, আব্বুরা মানে মরুষ সম্পত্তির উপরে নতুন বাড়ি করছে, তখন এখানে একমাত্র মহিলা আমার দাদু আর আমার আম্মু। তো আব্বুরা যখন ডিউটি দিয়ে যেত পুরো বাড়ি খালি, আম্মু বলতেন আমার চাচাকে, দেখো তুমি যদি বিয়ে করো না তোমার দরকার নেই, কিন্তু আমার একটা গল্প গুজব করার মতো একজন পার্সন দরকার। উনি বলতেন যে না না আমি হাই স্কুলে টিচার হয়ে আমি একটা সংসার চালাতে পারবো না। আম্মু বলতেন যে আবার ইয়া তোমার ওয়াইফ যদি খেতে চায় আমি যা খাবো তা খাওয়াবো, আমি যা পড়বো তা পড়বো, তুমি এসব নিয়ে টেনশন করো না। কেমন উনি রাজি হয়ে যায় আর কি। তো যাওয়ার পর আর কি আপনার এই বর্তমান আন্টি যিনি ওনার সম্বন্ধটা দেখতে যায় আর কি, আম্মু ব্যতীত সবাই যায়। সবাই যাওয়ার পর হচ্ছে এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়, সবাই পাগল। আসার পর থেকে উনি ওনার বিহেভিয়ারগুলো মানে বিশ্বাসযোগ্য না, উনি কারোর সাথে মিশতেন না। উনি যেখানে যে রুমে ওনাকে নিয়ে আসা হয়েছিল ওনার স্বামীর রুম, ওই রুমটাতেই ওই ব্যাটেই উনি থাকতেন, ওই ব্যাটে নিয়ে খাবার দেওয়া লাগতো। আবার যখন আমার চাচা অথবা আব্বু ডিউটিতে চলে যেতেন, কেমন যেন অদ্ভুত টাইপের লোক ওনার কাছে আসতো, উনি আবার পরিচয় দিতেন এগুলো ওনার কাজিন, মামাতো ভাই, খালাতো ভাই, এরকম আর কি। সো যখন যখন আছে আপনার কোনো একটা বিষয় আছে চোখে লাগার মতো, তখন কিন্তু সন্দেহজনক হয়ে যায়, কৌতূহল, আমার আম্মু অনেকটা কৌতূহলী হয়ে যান। তো একদিন শুনতে পান আমার আম্মু পাশের রুম থেকে খুবই মানে এতই সুমধুর কণ্ঠ যে আপনার সচরাচর এরকম তেলাওয়াত করা কিনি সচরাচর কে শুনে না, এত সুমধুর কণ্ঠ উনি তেলাওয়াত শুনতেছেন। আম্মু একটু কান পাতিলেন, দেখলেন যে আপনার তেলাওয়াতের পর দোয়া দরুদ হলো। আবার ওই আন্টি বলতেছেন যে বাবা আমার যে এরকমটা ভালো হয় সেরকমটা উনি আবার রিপ্লাই শুনলেন যে একটা পুরুষ বলতেছে যে তুমি আমাকে বাবা ডাকছো, তোমার মেয়ের জন্য কোনো বাবা কোনোদিন খারাপ করে না, দেখো তিন দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। তো তিন দিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে, আমি আমার আব্বুর ব্যাপারটা বলছি যে আমার আব্বু অনেক বড় একজন কোরআনে হাফিজ বলতে হচ্ছে একজন আলিম, উনি হচ্ছে সমাজে কিছু অনেক প্রভাবশালী, কিছু লোক যারা মনে করে যে উনি অনেক বড় একজন হুজুর, কিন্তু আমার আব্বু কোরআনে হাফিজ ছিলেন, আপনার মাদ্রাসা লাইনে পড়ালেখা করে নেই, উনি আছে আপনার স্কুল লেভেলে পড়ালেখা করছেন আপনার, তবুও কিন্তু উনার আমল হচ্ছে মানুষরা মনে করতে যে উনি অনেক বড় বুজুর্গ, কিন্তু আমলের উপর সমাজে সবাই মান আপনার কোনো বিষয়ে আপনার ফারুক হাফিজ স্যার ওনাকে বলতো যে আম্মু যে ওনার আব্বুকে কিছু বলবে, বা আম্মুর সাথে আব্বুর রন্ডেড রিলেশনটা এরকম ছিল যে কোনোদিন কোনো 10 ইয়ার্সের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। কিন্তু ওই তিন দিনের মধ্যে দ্বিতীয় দিন আব্বু এতটাই মিসবিহেভ করতেছেন আম্মুর সাথে, রুড বিহেভিয়ার এতটাই ফায়ার হয়ে গেছেন যে লাস্ট মুহূর্তে আম্মুকে আব্বু বলতেছেন যে তুমি চলে যাবো, তুমি আর এখানে থাকতে পারবে না।
জি, তারপরে
তো এমন অবস্থায় আম্মু খুবই ভয় পান যে আসলে আব্বু কি করবেন, কি থেকে কি করে বসবেন। তো দ্বিতীয় দিন আমার আব্বু ডিউটিতে যাওয়ার পর
এই ঘটনায় আপনার সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো কোনগুলো মনে হয়েছে সেটা একটু আমাদের বলেন প্লিজ।
সবচেয়ে অস্বাভাবিক জায়গাগুলো হচ্ছে বর্তমান গেল 5 বছর ধরে বা তার একটু আগে থেকে আমরা ফেস করতেছি, যেমন অস্বাভাবিক ঘটনাগুলো হচ্ছে আমরা যে আমাদের বর্তমান ঘরটা হচ্ছে আমার ওই আন্টি ঘরের পিছনের ঘর, তো উনি আমাদের সামনে আছে। তো মোস্ট ঘটনাগুলোর মধ্যে হচ্ছে যেমন আমাদের বাড়ির জানালাগুলো বা দরজাগুলোতে এত এত জোরে হঠাৎ এত সাউন্ড হয় যে যেমনটা কেমন ভেঙে ফেলতেছে, বের হবেন কিছু নেই, চালের মধ্যে এত জোরে জোরে ইয়া করতেছে যে আপনার চালটা ছিঁড়ে ফেলতেছে, কোনো সমস্যা নাই, খুলে দেখবেন ঘরটাই বের হয়ে উপরে তাকাবেন কিছুই নাই বেনিশ। কিন্তু আপনি সাপোজ কোরআন তেলাওয়াত করতেছেন, আমরা কোনো ইবাদত বন্দে গিয়ে প্লাস হচ্ছে কিছু করতে গেলে এত দুর্গন্ধ এই চারদিকে, মানে আপনার মৃত মানুষ হতো বা শ্মশানে কোনো মানুষ পড়ালে যে গন্ধটা হয়, কোনো ইবাদত বন্দে গিয়ে করতে গেলে এরকম সমস্যা হয়।
আচ্ছা ঠিক আছে, এইটাই আপনাদের মেইন সমস্যা এখন?
সমস্যার মধ্যে হচ্ছে যেমন এটা, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে আশ্চর্য সমস্যা হচ্ছে যে ঘরে কোনো টাকা রাখলে লক ঠিক আছে, ব্যাগটাও ঠিক আছে, যত হেভি লক দিয়ে রাখেন 30% or 20% টাকা থাকবে না, চলে যাবে।
আচ্ছা,
আবার হচ্ছে আমার আম্মু ট্রাই করে দেখছে কোরআন শরীফের মধ্যেও টাকা রাখছে, ঠিকই সবকিছু ঠিক আছে, টাকা ভেতর থেকে নেই, আবার সব টাকা যায় না 20% or 30%।
এই সমস্যার সমাধানের জন্য আপনারা কিছু করেছেন?
আমি সিলেট ডিভিশনে, বিশেষত আমি গেল 10 বছর ধরে, আমার 16 বছর বয়স থেকে এখন পর্যন্ত সিলেটের ডিভিশনে এমন কোন বুজুর্গ আপনার দুত ধর্মের হিন্দু ধর্মাবলম্বী বলেন আর আপনার মুসলিম ধর্মে বলেন, আমি যেখানে যেই বলতে সেখানে গেছি। প্রথম অবস্থায় সবাই বলে ঠিক আছে আমরা পারবো, নেক্সট আপনার যখন যাওয়া হয় যে তখন আর বলে সরি আমাদের আমাদের দ্বারা সম্ভব।
এই সমস্যার শুরুটা মানে কারণটা কি বলে আপনার মনে হয় আসলে?
যেখানে গেছি সবাই একটা কথাই বলতেছে যে হিংসা।
আচ্ছা, এবং এটা কে করেছে বলে আপনাদের মনে হয়?
সবাই একই কথা বলতেছে যে ওই ফ্যামিলি থেকে, ওই ফ্যামিলি থেকে ওই প্রবলেম যেগুলো আসলে দেহির প্রবলেমগুলো ওরা ওগুলো ক্যাপচার করে নিয়েছে, ওগুলো ইউজ করে ওরা এরাই এটাই করতেছে যে এই ফ্যামিলির প্রতি হিংসার প্রয়োগটা তাদের এই মাধ্যম দিয়ে করতেছে যে আপনার এই ফ্যামিলিটা টোটালি ধ্বংস হয়।
থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা ছোট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুড 3FM এন্ড 240
ফুডি।
পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়েছে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, তোমাকে রিয়েলি বোঝে। স্যাভলন ইয়েলো উইকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকপ্রুফ ট্রিঙ্কেল বেবি ডাইপার, এসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। ট্রিঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। স্যাভলন ইয়েলো উইকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকপ্রুফ ট্রিঙ্কেল বেবি ডাইপার, এসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। ট্রিঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে।
রেডিও 88FM
FM. The night comes alive. Bishash Korana Korata Apnar Bepar.
ওয়েলকাম ব্যাক, আই অল সিং টু রেডিও ফুড ক্যারিয়ার ফ্যাম। আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনা চলে যাবো। তবে তার আগে আপনার যে লিখা যেগুলো লিখছেন ফেসবুকে আমাদেরকে, এবং যেগুলো লিখছেন আমাদেরকে, সেই সেই জিনিসগুলো আমরা একটু পড়ে শোনাবো। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আছেন আমাদের ভূত এফএম এর যে পেজটা, সিরাজুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে শুনছি খুব ভালো লাগছে। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইউসুফ মাইজি, এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। অব্রনীল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও টুকু শেখ আমাদের সাথে আছেন, নাসিম প্রেম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নাসিম প্রেম সহ তানজিদুল হক রাফি আমাদের সাথে আছেন, ফেরদৌস আলম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রিন্স হক রাকিব আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এস কে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রহিম মিয়া আমাদের সঙ্গে আছেন, এম ডি শাকিল খান, রিজন খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাকির হুসাইন আছেন, আমাদের সঙ্গে কাজী শিহাব হাসান, শেখ ফরিদ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হৃদয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি আব্দুল মোমেন। এছাড়াও মোহাম্মদ নাসের আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাজমুস সাকিব সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। এবং আমাদের আজকে যে আমাদের যে ইয়েটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে শর্ট ফিল্মটা আছে, সেই শর্ট ফিল্মের ওপরে আপনারা একটা পোস্টারও তৈরি করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ এটার জন্য। এবং আশা করছি যে আপনারা সবাই পোস্টার দেখবেন। কমেন্টে এটা দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন মাহমুদুর রহমান মেহরাজ আমাদেরকে এটা পাঠিয়েছেন, হাবিব রুমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আশিক দান সহ আরও 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 অনেকে আজ অন্যজন আমাদের সঙ্গে আছেন, এম ডি শিশির আমাদের সঙ্গে আছেন, মাহফুজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কামরুল হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও অপূর্ব বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, ইস্তিয়াক আহমেদ সাদ, সজীব আহমেদ আমাদের সঙ্গে আছেন, নিয়াজ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, প্রিন্স জি এম মাহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরমান আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সৈয়দ হাসান রুবেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকেই, এম ডি জুবায়ের হোসেন সহ আরও অনেকেই। আমাদের যে ভূত এফএম এর পেজ সেখান থেকে পড়ছিলাম এতক্ষণ, এবার যাব আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখানে আমাদের রেডিও ফুর্তির পেজ যেখানে সেখানে আমরা যাব। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে এম ডি রাজু, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুরুন্নবী শাহ আছেন, আমাদের সঙ্গে রাফিয়া তাবাসুম পিউ আমাদের সঙ্গে আছেন, রাফি আহমেদ, মোহাম্মদ জাহিদ হাসান নিলয় আমাদের সঙ্গে আছেন, শাহিদুর রহমান শাওন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জারা ইসলাম, আমাদের সঙ্গে আছেন সাদিকুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শামিমুল ইসলাম শাকিল, ইসমাইল হোসেন জীবন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আর জে কাউসার, ফারহান তানভীর, জাকারিয়া হোসেন নীরব, এস এইচ শরদ বড়ুয়া, সামিউল ইসলাম শাকিল, রকি রোমি, এম ডি মুশারফ হোসেন, এম ডি আল মাহমুদ অপু, এম ডি আল মাহমুদ অপু, আরিয়ান মিখাইল আমাদের সঙ্গে আছেন, মাহিউল ফুয়াদ, সাদিকুল ইসলাম, আলম খোরশেদ, রিয়াজুর রহমান, শামিমুল ইসলাম শাকিল, সাইফ অমর খান সাইম, তাহমিদ ইসলাম, সাদিকুল ইসলাম, শামিমুল ইসলাম শাকিল সহ আরও আরও অনেকে আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং জানিয়ে দিন কোন ঘটনাটা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনাটা ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা জানাবেন, কেন ভালো লাগছে সেটাও আমাদের গাইড লিখে জানাবেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে আপনি এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ইনাম মাহমুদ রিমন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আমরা ঘটনা চলে যাই তখন। থ্যাংক ইউ
আসল ভাই। প্রথমে আমি আমার হল থেকে আমার যে
না আমরা ঘটনা যাব প্লিজ,
সবাইকে ধন্যবাদ জানাই।
থ্যাংক ইউ সো মাচ, আমরা ঘটনা যাব জি প্লিজ।
হ্যাঁ, ঘটনাটি আসল ভাই 2012 সালে আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা।
জি,
এই ঘটনাটি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি 2012 সালে আমার একটি বন্ধুর সাথে ঘটে যায়। তো আমার ওই বন্ধুর নাম আমি সঙ্গত কারণে মেনশন করতে চাচ্ছি না। আমার বন্ধুর নামে আমি এখানে রবিন হিসেবে ইউজ করলাম। তো রাসেল ভাই, ঘটনাটি 2012 সালের অক্টোবর মাসের ঘটনা। তো ঘটনার দিন রবিন ওর পার্শ্ববর্তী ইউনিয়নে ওর এক আপুর বাড়িতে বেড়াতে যায়। একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য যায়। কিন্তু পরের দিন রবিনের একটা পরীক্ষা থাকায় রবিন অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেনি। এই জন্য সে সন্ধ্যার আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর ওর আপু ওর হাতে একটি মিষ্টির প্যাকেট দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো রবিন ওখান থেকে সন্ধ্যার আগেই রওনা দেয়, এবং ওখান থেকে ওর বাড়ি ছিল 5-6 কিলোমিটার দূরে। এবং রবিন যখন রওনা দেয় তখন অনেকটাই সন্ধ্যা, আর ওই গ্রামগুলো হচ্ছে একদম অজপাড়া গা, এলাকাটা একদম অজপাড়া গা। তেমন ট্রান্সপোর্ট ছিল না, ইভেন রিক্সাও ছিল না। তো এই জন্য রবিন হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো রবিন যখন হাঁটা শুরু করলো, কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধ লোকের সাথে ওর দেখা হলো। ওই লোকটি তখন রবিনকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাবে। রবিন বলল যে আমার বাড়ি 20 পাইকাতে, আমি ওখানে যাব। কিন্তু ওই লোকটি তখন রবিনকে বলল যে বাবা তুমি এদিক দিয়ে যেও না, এদিকে বিপদ হতে পারে। তো রবিন ভাবল এদিকের রাস্তা প্রতিনিয়ত এদিক দিয়ে আসা যাওয়া করে, তো এখানে কোনো সমস্যা হওয়ার তো কথা না। তো রবিন এই জন্য ওই লোকটার কথায় তেমন পাত্তা দিল না, হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর মাঝপথে একটি গ্রাম রয়েছে, গ্রামটির নাম হচ্ছে হীরাপুর। আমার এলাকা থেকে যারা শুনছেন তারা অবশ্যই গ্রামটিকে চিনবেন। তো এই হীরাপুর গ্রাম নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে, এবং হীরাপুর গ্রামে অনেকগুলো পুরাতন কবরস্থান রয়েছে। তো ভাই রাসেল ভাই, গ্রামে প্রবেশ পথেই একটি বিজিবি ক্যাম্প রয়েছে, ক্যাম্পের পাশে একটা কবরস্থান। তো রবিন যখন ক্যাম্পটা পার হচ্ছিল তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ক্যাম্পটা পার হয়ে ও যখন কবরস্থানটা পার হলো তখন ও হঠাৎ খেয়াল করলো কোনো একটা কিছু যেন ওকে ফলো করছে। তো রবিন পিছনের দিকে ফিরে তাকালো, তাকানোর পর দেখতে পেল যে সাদা রঙের অনেক সুন্দর একটা বিড়াল ওর পিছনে পিছনে আসছে। তো রবিন প্রথমে এটাকে ভালোই ভাবলো যে কোনো সমস্যা হবে না, সাধারণ কোনো বিড়াল। তো তারপর রবিন স্বাভাবিকভাবে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ সে খেয়াল করলো যে ওর ঠিক কিছু দূর সামনে দিয়েই ও যেদিকে যাচ্ছে ওই রাস্তা ধরেই দুইজন লোক হেঁটে যাচ্ছে। তো রবিন ওদেরকে দেখে কিছুটা সাহস পেল মনের মধ্যে যে এখন আর ভয়ের কোনো কিছু নাই। তো রবিন ওই লোকদেরকে ফলো করে হাঁটা শুরু করলো। তো হাঁটতে থাকলো এদিক দিয়ে এই যে বিড়ালটা ছিল ওই বিড়ালটা আস্তে আস্তে ওর ব্যাগের উপর অ্যাটাক করা শুরু করলো। অর্থাৎ বিড়ালটার আকর্ষণ ছিল ওর মিষ্টির ব্যাগটার প্রতি। তো বিড়ালটা বারবার চেষ্টা করছিল ব্যাগটাকে ধরার জন্য। তো রবিন তখনও তেমন কিছু পাত্তা দেয় না বা বুঝে নাই যে কোনো অ্যাবনর্মাল কিছু ঘটতে পারে। রবিন ভাবলো যে এটা স্বাভাবিক কোনো বিড়াল, কোনো সমস্যা হবে না। তো রবিন আরও দ্রুত হাঁটতে থাকলো ওই দুজন লোককে ফলো করে। কিন্তু রাসেল ভাই একটা জিনিস রবিন খেয়াল করলো যে রবিন যতই দ্রুত হাঁটছে ওই দুজন লোককে ধরতে পারতেছে না। রবিন যতটা দ্রুত হাঁটছে ওই দুজন লোকও সেম ততটা দ্রুতই হাঁটছে। অর্থাৎ রবিন এবং ওই দুজন লোকের মাঝখানে প্রায় 15-20 ফুটের অলওয়েজ একটা ডিস্টেন্স রয়ে গেছিল। তো যাই হোক, তারপরও রবিন তেমন কিছু ভাবেনি। আর এদিক থেকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, যেহেতু অক্টোবর মাসের শেষ দিক ছিল, গ্রামাঞ্চলে তখন প্রায় শীত পড়ে অবস্থা। তো ওই দিন অনেকটাই কুয়াশা পড়েছে। তো রবিন যাই হোক স্বাভাবিকভাবে হাঁটছে। রবিন আস্তে আস্তে খেয়াল করলো যে বিড়ালটা যেন যতই সময় যাচ্ছে বিড়ালটা যেন আস্তে আস্তে একটু শক্তিশালী হয়ে যাচ্ছে, একটু আরও বেশি ওর ব্যাগটাকে ধরার চেষ্টা করতেছে, আরেকটু হিংস্রতা দেখাচ্ছে। তো রবিন এটা দেখার পর বিড়ালটাকে ভয় দেখানোর জন্য একটা পাথর হাতে নিল এবং ঢিল ছোড়ার মতো দেখালো যাতে বিড়ালটা ভয় পায়। তো বিড়ালটা কিছুটা ভয় পেয়ে পিছনে চলে যায়। তো রবিন ভাবে যে এবার আর কোনো সমস্যা হবে না, রবিন আবার হাঁটতে থাকে। আর রাসেল ভাই একটা কথা বলে রাখি যে 20 পাইকা গ্রামে যাওয়ার জন্য হীরাপুর গ্রামের উপর দিয়ে যে রাস্তাটা ছিল এটার পাশাপাশি ছোট একটা রাস্তা ছিল, যে রাস্তাটা মানুষজন সাধারণত দিনের বেলা ব্যবহার করতো, একটা খেলার মাঠের পাশ দিয়ে ছিল রাস্তাটা। তো ওই রাস্তাটা রাতের বেলায় তেমন কেউ ব্যবহার করতো না, বিশেষ করে একা কেউ সন্ধ্যার পরের দিকে যেত না, কারণ ওই রাস্তাটা অনেকটা হন্টেড ছিল। তো রাসেল ভাই, রবিন ওই দুজন লোককে ফলো করতে করতে নিজের অজান্তেই ওই ছোট রাস্তাতে প্রবেশ করে ফেলল। মানে রবিন বুঝতেই পারেনি যে সে কখন সেই রাস্তায় প্রবেশ করে ফেলল। যাই হোক, রাসেল ভাই ওই বিড়ালটা আস্তে আস্তে ওর ব্যাগের উপর অ্যাটাক করতেছে। তো এক পর্যায়ে রবিন বুঝতে পারলো যে বিড়ালটা মনে হয় মানে এটা যেন বিড়াল নয়, অন্য কিছু একটা প্রাণীর হাত জোরে ওর ব্যাগটাকে টানতেছে। তো রবিন ওই সময় খুবই বিরক্ত হয়ে গেল, রবিন তখনও বুঝতে পারেনি যে প্যারানর্মাল কিছু ঘটতে পারে। রবিনের হাতে যে পাথরটা ছিল ওই পাথরটা দিয়ে জোরে বিড়ালটাকে একটা ঢিল মারল। তো ঢিল মারার পর বিকট শব্দে একটা চিৎকারের আওয়াজ হলো। আওয়াজটা শুনে রবিন পিছনের দিকে তাকালো। তাকানোর পর রবিন দেখতে পেল যে সে যে বিড়ালটাকে মেরেছে ওই ঢিলটা বিড়ালের ঠিক কাঁধের মধ্যে লেগেছে এবং কাঁধ থেকে অনেক রক্ত বের হচ্ছে, আর বিড়ালটার চেহারা তখন বিদঘুটে অবস্থায় দেখা যাচ্ছিল। তো রবিন ওই অবস্থায় দেখে কিছুটা ভয় পেয়ে যায়। রবিন ভাবল যে ওই দুইটা লোকের সাথে যত দ্রুত সম্ভব ওইখান থেকে চলে যাওয়ার জন্য। রাসেল ভাই, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রবিন যখন ওই ঢিল মারার পর আবার ফিরে ওই দুজন লোককে ফলো করতে যাবে, তখন রবিন খেয়াল করলো যে ওই দুজন লোক এখন আর ওর সামনে নেই। রাসেল ভাই, এটা দেখে রবিন অনেকটাই ভয় পেয়ে যায় যে ওরা যেই রাস্তাটা ধরে হাঁটছিল ওই রাস্তাটা ছিল একটা মাঠের পাশ দিয়ে, এবং আশেপাশে তেমন ঝোপঝাড়ও ছিল না যে বা লুকানোর কোনো স্থানও ছিল না যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দুইজন লোক এত দ্রুত কোথাও চলে যাবে। তো এটা দেখে রবিন অনেকটাই ভয় পেয়ে যায় এবং একটু জোরে হাঁটতে শুরু করে। আর রাসেল ভাই, তখন যখন রবিন হাঁটতেছে ওই শর্ট রাস্তাটা ধরে, ছোট রাস্তাটা দিয়ে, তো ওই রাস্তাটার মাঝখানে একটা পুকুর রয়েছে, অনেক বড় একটা পুকুর। পুকুরটাতে সাধারণত সন্ধ্যার পরে ওইদিকে কেউ যায় না। আর পুকুরের পারে এক কোনায় অনেক বড় বাঁশঝাড় আর আরেক পাশে অনেক বড় একটা তেঁতুল গাছ রয়েছে। তো রাসেল ভাই, রবিন যখন ওই পুকুরটার কাছাকাছি যাচ্ছে তখন রবিন খেয়াল করলো যে চারপাশে পরিবেশটা কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো রবিন হাঁটতে হাঁটতে হঠাৎ করে ফিল করলো যে খুবই গরম, আস্তে আস্তে গরম খুবই বাড়ছে। তখন কিন্তু রাসেল ভাই শীতকালে শুরু, তখন কোনোভাবেই এত গরম থাকার কথা না, কিন্তু রবিন ফিল করলো যে আস্তে আস্তে গরম বাতাস বইতেছে। এবং যখন সে পুকুরের পাড়ে পৌঁছালো তখন তার কাছে লাগলো যে প্রচণ্ড জোরে বাতাস বইতেছে, এবং এতটাই জোরে বাতাস বইতেছে যে বাতাসের গতির কারণে এই পুকুরে যে অল্প পরিমাণ পানি ছিল ওই পানিতেও মনে হয় সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ উঠতেছে। আবার পাশে যেই বাঁশঝাড় ছিল ওই বড় বড় উঁচা বাঁশগুলো ওগুলোও যেন মাটিতে লুটিয়ে পড়তেছে, এত জোরে বাতাস বইতেছে। তো রবিন তখন কিছুটা আতঙ্কিত হয়ে যায় এবং খুব দ্রুত হাঁটার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাই, তখন দেখা গেল ওই যে বিড়ালটাকে আঘাত করেছিল সে, ওই বিড়ালটা এখন আরও শক্তিশালী দুটা হাতের মতো ওর ব্যাগটা জোরে জোরে টানতেছে। তো রবিন অনেক কষ্ট করে ব্যাগটা নিয়ে টেনে নিয়ে সামনের দিকে আগাচ্ছে। তো একটু এগিয়ে গিয়ে যখন তেঁতুল গাছটার কাছাকাছি গেল রবিন, তখন রাসেল ভাই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল যে ও যখন তেঁতুল গাছটার কাছে গেল তখন ও দেখতে পেল যে তেঁতুল গাছের উপর দুইজন লোক বা দুইটা অবয়ব বসা আছে, এবং সেই অবয়ব দুইটা নিজেদের মধ্যে কথা বলতেছে, এমন একটা ভাষায় কথা বলতেছে যে এই ভাষাটা রবিনের বোধগম্য হচ্ছে না। তো যাই হোক, রবিন ওদের একটু দূর থেকে দেখে কিছুটা সাহস পেল। ও ভাবল হয়তো গ্রামের কোনো দুষ্ট ছেলে তেঁতুল পাড়ার জন্য বা চুরি করার জন্য গাছে উঠেছে। তো রবিন কিছুটা সাহস নিয়ে সামনে এগিয়ে গেল ওদের কাছে যাওয়ার জন্য। কিন্তু রাসেল ভাই তখন খুব কাছাকাছি ছিল ওদের, কিন্তু রবিন চেষ্টা করে ওদেরকে ডাক দিতে পারতেছিল না বা সাহায্য চাইতে পারতেছিল না। আর রাসেল ভাই, রবিন ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিল, কিন্তু তখন তা সে আইদুল গোষ্ঠী মনে করতে পারতেছিল না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল। পরবর্তীতে রাসেল ভাই ও যখন আরেকটু এগিয়ে গেল ওই তেঁতুল গাছটার কাছে, তখন সে দেখতে পেল যে ওই দুইটা অবয়ব যে বসা আছে গাছের উপরে, এই দুইটা আর কেউ নয়, সেই দুইজন লোক যেই দুইজনকে ফলো করে সে এই শর্ট রাস্তাতে চলে এসেছে। রাসেল ভাই, এটা দেখার পর রবিন অনেকটাই কনফিউজড হয়ে যায়। যাই হোক, তারপরও সে তেমন একটা ভয় পায় না, ওদেরকে স্বাভাবিক মানুষই মনে করে আর ভাবতে থাকে যে ওদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে। তো রাসেল ভাই, এই জন্য রবিন আরেকটু এগিয়ে যেতে থাকে তেঁতুল গাছটার কাছে। আর ততক্ষণে কিন্তু রাসেল ভাই চারপাশে পরিবেশ আরও ইয়া হচ্ছে, আরও জোরে বাতাস বইতেছে, আগের মতোই এই পুকুরের পানিতে বড় বড় ঢেউ উঠতেছে। তো যাই হোক, রাসেল ভাই, রবিন যখন একদম তেঁতুল গাছটার কাছাকাছি পৌঁছালো তখন যা ঘটলো তা দেখার জন্য রবিন কোনোভাবেই প্রস্তুত ছিল না। তখন রাসেল ভাই, রবিনের মনে হলো যে খুবই শক্তিশালী দুইটা হাত, ওর ব্যাগটাকে টেনে ধরেছে। আর একটা হাত, লোমশ একটা হাত, কিসের হাত সে বলতে পারে না, সে লোমশ একটা হাত ওর ডান পাটা টান দিয়ে ধরে রেখেছে। রাসেল ভাই এটা যখন রবিন দেখলো বা অনুভব করলো, তখন ভাই রাসেল ভাই রবিন খুবই ভয় পেয়ে যায় এবং সে খুবই চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তখন তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ইভেন
কি হলো তারপরে শেষ করে?
হ্যাঁ, তারপর রবিন যখন অনেক কষ্ট করে আরেকটু এগিয়ে যায়, একদম তেঁতুল গাছের নিচে যায়, তখন রবিন দেখতে পায় যে উপরে যে দুজন মানুষ ওরা ওর দিকে ফিরে তাকায়। তাকানোর পর রবিন যা দেখলো তা ছিল খুবই বিভৎস, যে যে দুটো অবয়ব উপরে বসা ছিল ওই দুটো অবয়ব যখন ওর দিকে ফিরে তাকায়, তখন রবিন দেখতে পায় যে এগুলো আসলে মানুষ না, এগুলোর চেহারাটা অনেকটাই বিড়ালের মতো।
তারপরে কি হলো?
তারপর ওই দুইটা অবয়বের মধ্যে একটা অবয়ব সেই বিড়ালটার মতো ছিল যেটাকে রবিন হিট করেছে, এবং সেই বিড়ালটার ঘাড় থেকে তখনও রক্ত পড়তেছিল। আর রবিনকে দেখার পর ওই দুইটা অবয়ব হামাগুড়ি দিয়ে গাছ থেকে নামতেছিল।
আচ্ছা,
তো এতটা ভয়ঙ্কর সিন দেখার পর রবিন আর নিজের সেন্স রাখতে পারে না, তখন সে সেন্স এসে তো রাসেল ভাই তখন ওই দিন রাতে ওই রাস্তা থেকে রাস্তা দিয়ে দুজন লোক বাজার থেকে ফিরছিল, পরে ওকে উদ্ধার করে ওর বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যায় পর দিন যখন ওর জ্ঞান ফিরে, তখন ওর মধ্যে কিছু সিমটম দেখা যায়, যেমন ও নিজে নিজে কথা বলতেছিল, যাকে সামনে পাচ্ছিল তাকেই মারতে চেষ্টা করতেছিল, মাঝে মাঝে নিজেকেও মারতেছিল এবং কারোর সাথে কথা বলতেছিল না এরকম। আর রাসেল ভাই ওর প্রচণ্ড জ্বর থাকে, 3-4 দিন প্রচণ্ড জ্বর থাকে, মানে সাধারণ ওষুধ খাওয়ার পরও যখন জ্বর ভালো হয়নি, তখন ওর বাবা মা ওকে নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটালে নিয়ে আসেন। তো যেদিন হসপিটালে নিয়ে আসেন ওই দিন রাত্রে ওর অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো ওখানকার ডাক্তার ওকে ঢাকাতে নিয়ে আসার পরামর্শ দেন। তো তখন রবিনকে নিয়ে ওর বাবা এবং ওর বড় ভাই অ্যাম্বুলেন্সে করে রাত 1টার দিকে ঢাকার দিকে রওনা হন। তো রাসেল ভাই ও যখন ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মাঝপথে প্রায় মাঝপথে কিছু ঘটনা ঘটে, যেমন হঠাৎ করে রবিনের সেন্স ফিরে আসে, জ্ঞান ফিরে আসে। আসার পর রবিন তার মুখে যেই অক্সিজেন মাস্ক লাগানো ছিল ওইটা টেনে খুলে ফেলছিল। আবার
না কি কিছু বলেছিল ওই সময়?
না ওই সময় কিছু বলেনি।
তারপর কিছু হয়েছিল মানে সুস্থ হয়ে উঠেছিল সে?
না, তারপর ঘটনা
জি বলে,
তারপর তার হাতে যে স্যালাইনের নল ছিল ওইটাও ছিঁড়ে ফেলছিল।
না এগুলো তো মানুষের এমনিতে সেন্স ফিল্ডে অনেকে এরকম অনেক কিছু করে, মানে আপনি কি বলেন যে প্যারানর্মাল কি ঘটেছিল সেটা একটু বলুন।
আচ্ছা, পরবর্তীতে ওকে নিয়ে যখন ঢাকায় আসা হলো, তখন ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওর ভাইকে শেয়ার করলো যে আজকে উনি অনেক খারাপ কিছু ফিল করেছেন, যেমন আজকে যখন ওই ড্রাইভার উনি গাড়ি চালাচ্ছিলেন তখন ওনাকে ওনার মনে হচ্ছিল যে ওনার গাড়ির উপর ওনার কন্ট্রোল নাই, অন্য কেউ ইন্টারফেয়ার করতেছে এবং প্রায় সময় ব্রেক
কাট করে। ড্রাইভারের সাথে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু উনি কি সুস্থ হয়েছিলেন তারপরে ঢাকায় এসে?
হ্যাঁ, ঢাকায় আসার পর উনি শারীরিকভাবে সুস্থ হয়েছিলেন, কিন্তু ওই যে চিন্তা ওনার সাথে ছিল ওইটা তখনও
ছাড়েনি। পরবর্তীতে কি করে তাহলে ছাড়ানো হলো তাকে?
পরবর্তীতে প্রায় 15 দিন সে ঢাকায় ছিল। ঢাকায় থাকার পর সে শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে যায়। তারপর যখন ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয় রাসেল ভাই, তখনও তার মধ্যে আগের সিমটমগুলো ছিল, অর্থাৎ সে তখন নিজে নিজে কথা বলতো বা কাউকে মারার চেষ্টা করতো বা ইয়ে করতো। তো তখন তার বাবা মা একজন বড় হুজুরের শরণাপন্ন হন, জিন হুজুর, যা ওনাকে মানে সবাই জিন হুজুর নামেই চিনেন, উনি জিন বস করতে পারেন। তো ওই হুজুরকে যখন নিয়ে আসা হয় রাসেল ভাই, তখন ওই হুজুর ওই জিনটাকে হাজির করেন। আর রাসেল ভাই তখন আমি ওখানে উপস্থিত ছিলাম।
আমরা ওই হাজির করার পর যে রিচুয়ালটা হয় সেটা আমরা শুনবো না, আমরা একটু পরে আপনার কাছে আবার ফিরে আসছি। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আবার ফিরে আসছি। সেই পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে আছেন কাইন্ডলি আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, এরেড এফএম এন্ড ডু ফুর্তি।
Exclusively on FusionBD.com.
Hoot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
ওয়েলকাম ব্যাক। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, বাকি ঘটনার অংশটুকু শোনার জন্য প্লিজ।
জি রাসেল ভাই, পরবর্তীতে হুজুর যখন ওই জিনকে হাজির করান, যখন ওই জিন ওর শরীরে আবার বস করে, তখন আমি ওখানে উপস্থিত ছিলাম রাসেল ভাই। তখন আমার বন্ধুর কণ্ঠ সম্পূর্ণ চেঞ্জ ছিল, আমি ওর সাথে রেগুলার চলা হয়ে করতাম, কণ্ঠ আমি খুব ভালোভাবেই চিনি, কিন্তু ওই মুহূর্তে ওর কণ্ঠটা অনেকটা মেয়ে।
আমরা এই জায়গাগুলো শুনবো না যে কি কি হয়েছিল, কিভাবে কথা বললো, যাওয়ার সময় কি করে গেল, এগুলো যেহেতু আমরা রেগুলার শুনি, এই জিনটা কি ছাড়ানো সম্ভব হয়েছিল?
না, অ্যাকচুয়ালি জিনটাকে যেহেতু সে আঘাত করেছে আর জিনটা খুব জেদি ছিল, জিনটা একদমই যায় নাই।
তার মানে যে বিড়ালটাকে দেখেছি আমরা বা যে গাছের উপরে যে মানুষগুলোকে মানুষের আকৃতির কিছু দেখেছি, এটা আসলে জিন ছিল সেটা জানা গেল।
হ্যাঁ, আর ওই জিনটা পরবর্তীতে হুজুরের হুমকি দেওয়ার পর জিন বলে গেছে যে আমি এখন এখন চলে যাচ্ছি, কিন্তু এমন রূপ দিয়ে যাব যাতে তুই সারা জীবন
জীবনেও ভালো না হয়।
এখন ইভেন 5-6 বছর পার হয়ে গেছে, এখনো রবিন প্রায় সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় ওরকমই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা আমাদের ছোট্ট একটা অডিও ক্লিপ আছে, যে অডিও ক্লিপটা এই মুহূর্তে প্লে করতে চাই এবং তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay for you for the film and do for me.
আসসালামু আলাইকুম ডক্টর ভাই, আশা করি ভালো আছেন। কিছু সংগত কারণে আমি আমার নাম পরিচয় আমার অ্যাড্রেস কোনো কিছুই দিতে পারতেছি না। আমার আশেপাশের যারা পরিচিত যারা আছে তাদের ম্যাক্সিমাম 95% বলতেছে আমি কথা, তো হয়তো বা দেখা যাচ্ছে যে আমার পরিচয় জানলে হয়তো বা কোনো কিছু করতে পারে অফিসিয়ালি, তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার স্টোরি না, পার্ট অফ মাই লাইফ, অ্যান্ড আমি স্টিল এটা এখনো সাফার করে যাচ্ছি। জানি না এটার থেকে কবে মুক্তি পাব, যাই হোক এত কথা না না বলে আমি মেন স্টোরিতে দেখি। 2015 আমি আমার স্টাডি শেষ করে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করি আমার বাবার রিপ্লেসমেন্টে। তো অফিসের ভিতরে একটা স্টাফ কোয়ার্টার ছিল, তো স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি থাকতাম, আমার ফ্রেন্ড সার্কেল অফিসের কলেজ ছাড়া আসলে পরিচিত সব একসাথে থাকতাম। তো সম্ভব সেই সময় তো অন্য কোনো এন্টারটেনমেন্টের জন্য বাইরেও আমি আসতে পারতাম না, তো নতুন জায়গা নতুন সব কিছু স্টেট কার্ড ফ্রুসের ভিতরে থাকতে হইতো। 3 ইয়ার্স হয়ে আমি মাঝে মধ্যে ফেসবুক ব্রাউজ করতাম, তো ফেসবুক ব্রাউজ করতে করতে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, কন্টিনিউ বেশ কিছুদিন কথাবার্তা হয়, দেন সেল নাম্বার নেওয়া হয়, দেন হইতে হইতে একটা সময় একটা রিলেশনের পর্যায়ে চলে যায়। তো রিলেশনের পর্যায়ে চলে যাওয়ার পরে আমি তার সাথে দেখা করি, দেখা করে এটা আমাদের গ্রামের বাড়িতেই, ওখান থেকে ওনাদের বাড়ি দূরত্ব বেশি জোর হবে 8-10 কিলো। তো একই এলাকা থেকে আমি ওকে বিভিন্ন কোশ্চেন করতাম যে আপনি কিসে পড়েন না পড়েন, তো ওখানকার একটি কলেজে স্টাডি করতো, তো ওখানকার ও যে কলেজে স্টাডি করতো সেখান থেকে আমার বাসায় হেঁটে আসতে 5-7 মিনিট সময় লাগে। দেখা টাইম যখন আমি দেখা করতে চাই তখন ওকে আমার বাসায় নিয়ে আসি, দেন বাসায় নিয়ে এসে করে আমার আপু থাকে, আমার ছোটো ভাই থাকে, ছোটো বোনও আসে, সবার সঙ্গে এসে দেখা করলাম, কথা টথা বললাম। তো একটা সময় যে সবাই অন্যান্য রুমে চলে গেলো চা খাচ্ছি, তো আমার ওর গলার দিকে একটা নজর দিলাম, সে একটা লাল সুতা দেওয়া, তো সামহাও আমি ওকে আশ করলাম যে এটা কিসের। তো ও বলে যে ও যখন ক্লাস 5-এ ছিল তখন ওর উপর একটা জিনের আসর ছিল, এই জিনটা ওকে স্টিল এখনো নিয়ে যেতে চায়, এই জিনটা ওটা অনেক পছন্দ করে। তো এই অনেক কিছু পরে এই সুতোর জন্য সে চিন্তা ওকে কোনো হার্ম করতে পারে না। তো ওই দিনকার পরে আমি ওকে বাসায় দিয়ে এসছি, বাসায় দিয়ে আসার পরে 3-4 দিন পরে ওর সাথে আমার আরেকবার দেখা হয়। তো দেখা হওয়ার পরে আমি ওর সাথে রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে সব কিছু বলি, দেন সামহাও ওর ভাই কোথাও থেকে যেন বুঝতে পারে। তো এগুলো নিয়ে ফ্যামিলিগত অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করে, ঝটামেলা করে বাবা শুনতে পারে। তো বাবার তো স্ট্রেট কার্ড রুলস ছিল যে মেয়েকে কোনো সময় রিলেশন করে বিয়ে দিতে দিবে না, নিজেরা যেটা মনে করবে বলো সেটা হবে। তো একটা সময় এসে ও বাসায় ছিল, ওর ভাগ্নি আছে ছোট একটা, তো ভাগ্নিটা ওই গলার সুতোটা টানাটানি করতে করতে একটা সময় ছিঁড়ে হবে, তো ও ওটা খেলনা করে ওর ড্রয়ারে রেখে দেয়। সামহাও পরবর্তীতে সে এটা আরও খুঁজে পায় না। টাইম আমি আমার ঢাকাতে আমি আমার বোনের বাসার থেকে আমি আমার অফিসের এখানে আসতেছিলাম, আমি স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছি, তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে আমি স্মোক করি। তো সামহাও আমি ওকে ফোন দিয়েছি 7:30-7:30 দিকে। তো ওই সময় সে আমাকে বলতেছে যে সে শ্মশানঘাটে আছে। আমি তো টোটালি স্ট্রেঞ্জ যে এই মেয়ে এইরকম সময় শ্মশান ঘাটে কিসের জন্য। তো আমি এই জিনিসটা মনে করি যে আস্তে মনে করছে ফান এই সময়তে এরকম থাকার কোনো পসিবিলিটি নেই। ওর বাসার থেকে শ্মশান ঘাট কমসে কম 15-16 মিনিট দূরে, যেটা আমি চিনি। তো পরবর্তীতে আমি ওকে সারা ফোনে ট্রাই করি, আমি পাই না। তো নেক্সট ডে আমি অফিস করতেছি সকালে, তো অফিসে আমি 10:30-11 থেকে অফিসে নাস্তা খাইলাম। দেন আমার নাম্বারটা ফোন আসলো, ওর বোন ফোন দিয়েছিল আমাকে। তো ওর বোনটা অনেক ভালো ছিল আমাদের সাপোর্ট করতে, বোন বাদে অন্য কেউ আমাদের কোনো সাপোর্ট করে নেই। যাই হোক, তো ওর বোন বললো যে এই ঘটনা। তো পরে আমি টোটালি আশ্চর্য যে এটা কীভাবে পসিবল। তো তখন উনি আমাকে বলতেছে যে তোমাকে যে ফোন দিয়েছিল সে অ্যাকচুয়ালি আমার যে গার্লফ্রেন্ড ছিল না, সেটা অ্যাকচুয়ালি জিনই ছিল। অ্যান্ড আমার গার্লফ্রেন্ড সেই সময় বাসাতেই ছিল, অনেক চিল্লাচিল্লি করছে, পাগলের মতো খাবার খাচ্ছে। জাস্ট লাইক যে জিন আসলগুলো দেখেন যে মানে পাতিলকে পাতিল দেখা দিতেছে, ভাত খেয়ে ফেলছে বা অন্য চায়ের কিছু আছে খেয়ে ফেলার পরে আবার অন্য কিছু চাচ্ছে। তো এরকম সিনক্রেট করতেছে, পরে একটা হুজুরকে ডেকে নিয়ে আসে, তাকে বস করায়, নিয়ে সব কিছু শুনতে আর একটু নতুন করে ট্রিটমেন্ট করে তাকে ঠান্ডা করা হয় দিন শেষ রাত্রেবেলা। তো সব কিছু শুনলাম। তো পরবর্তীতে আমি এটাও শুনতে পারি যে ওই দিন যখন সে আমাকে ফোন দিয়েছিল তাকে আরও দুই জায়গায় দেখা গেছে। দেখা গেছে এটা দিনাজপুরে ওর একটা ফ্রেন্ড থাকে যার সাথে ওর পূর্বকালে কোনো একটা কারণে ঝগড়া ছিল। তো ও সন্ধ্যার পর বাসায় রেস্ট নিতেছিল, তো ও হুট করে ফিল করতেছে যে ও কেউ গলা টিপে ধরছে। পরে ওর সাথে আবার আমার মাঝে মধ্যে কমিউনিকেট হইতো, নাম্বার ছিল। তো ও আমাকে পরবর্তীতে তার দুদিন পর আমাকে ফোন দিয়ে বলছে ভাই এই ঘটনা, তো ও এরকম দেখছি বুঝছি ফিল করলাম, তো এটা হাউস অ্যাট পসিবল। আর পরবর্তীতে ওর বড় ভাইয়ের শালা ছিল, ওর শালার বাসায় যেয়ে দেখতেছে যে ও ড্রয়িং রুমে বসে সেম টাইম ওই 7:30-7:30 মধ্যে এই ঘটনা। ওই টাইমে সে আমাকেও ফোন দিচ্ছে, আমাকে বলে দিয়েছে শ্মশানঘাটে। তো সব কিছু পরে সব ফ্যামিলি মেম্বার দেখতেছে সে বাসায় আসে। তো আমি এই জিনিসটা মানে টোটালি অ্যাস্ট্রনিস্ট হাউ ইজ ইট পসিবল। এইগুলো জিনিসটা হওয়ার জন্য এক আধ সপ্তাহ লাগে পুরোপুরি সুস্থ হইতে, একটু ফিজিক্যালি উইক থাকে অনেক কিছু পরে। যাই হোক, তো পরবর্তীতে ওর বাবা বিভিন্ন পুলিশ প্রশাসনের লোক দিয়ে আমাকে স্ট্রেট দেয় যে তুমি সাথে কন্ট্যাক্ট করবো না, যাই হোক এই হবে যদি। আস্তে আস্তে জিনিসটা কমিউনিকেটটা কম হয়ে যায়। তো সামহাও আমি যখন যখন ওর সাথে দেখা করছি কিছু কিছু গিফট দিতাম, সিম্পলি সবাই দেয়। তো গিফটগুলো দিছিলাম। তো পরবর্তীতে একটা সময় আসে 2 মাস আড়াই মাস পরে, ওই মাঝখানে আমাদের কোনো কথাবার্তা হয়নি, 2-2.5 মাস পরে সে আমাকে কিন্তু ফোন দিয়েছে। ফোন দিয়েছে কান্নাকাটি করতেছে, সে বলতেছে যে তুমি যদি আমার না হও তাহলে তুমি অন্য কারো হবা না। এই কথা বললো, বলার পর সে ফোনটা রেখে দিয়েছে, কিন্তু তারপর থেকে নাম্বারটা অফ। কেন আমি বহুদিন ট্রাই করছি ফোন দেওয়ার যে কী প্রবলেমস। তো ও যেদিন থেকে আমাকে ফোন দিয়েছে সেই দিন থেকে আমার সাথে যত ইনসিডেন্ট যত কিছু হোক যত দুর্ঘটনা সেটাই বলেন আপনি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি তখন থেকেই বুঝতে পারছেন। একদিন আমি রাত্রে আমার অফিসে কোয়ার্টারে আমি বাসায় বাতাস খাওয়ার পরে রাত্রেবেলা স্মোক করলাম। দেন আমি মাঝে মধ্যে গেমস খেলতাম অনলাইনে, তো আমি স্মোক করে ফিল্টারটা হচ্ছে চালাই দিলাম। হুট করে আমার চোখের সামনে দেখতেছি যে একটা সূর্য যেরকম ব্রাইটনেস, হুট করে যেমন দেখা যেতে একটা হ্যালোজিন কালার যেমন ফ্ল্যাশ মারে চোখে আলো লাগে লাইক এরকম। তো তখন এসে আমাকে বলতেছে যে ওই জিনটাই আসছিল যে জিনটা ওর সাথে থাকতো, সেই জিনটা এসে আমাকে ডিরেক্টলি বলতেছে যে আমি তোর কোনো ক্ষতি করবো না, তুই ওর কাছ থেকে দূরে থাক। অ্যান্ড এই জিনিসটা আমার সাথে পরপর 3-4 দিন ঘটনা কন্টিনিউ হয়। আমি জিনিসটা বুঝতাম না, তো আমি এলাকার একটা হুজুরের কাছে গেলাম। তো হুজুরকে বললাম হুজুর আমার এই সমস্যা হইতেছে, অ্যান্ড আমি একটু সিক ফিল করতেছি। তো ইন্ডাস্ট্রি তো হুজুর পরবর্তীতে বুঝতে পারে যে আমি যেই গিফটসগুলো ওকে দিছি গিফটসগুলো নিয়ে ও অনেক কান্নাকাটি করে বাসায়, পেইন ফিল করে যে কেন এরকম হলো আমি যদি। তো এই জিনটা এই জিনিসগুলো সহ্য করতে পারতো না বা অন্য কোনো কিছু আই ডোন্ট নো, বাট ওটা রিফ্লেক্সটা এসে আমার উপর করতো যে ও কেন কষ্টে আসে। কারণ জিনটা কোনো সময় যেতে না, তো কোনো সময় কোনো কোনো কিছু তো কষ্ট থাকে, ইভেন জিনটা সবসময় ওকে প্রোটেক্ট করতো। তো ওই জিনিসগুলো আমি টোটালি জানতাম না, পরবর্তী রাস্তাতে সব জানছি। তো যখন যখন সে পেইন ফিল করে কষ্ট পায় তো তখন তখন জিনটা এসে আমাকে রিফ্লেক্স করছে তোর জন্য আজকে এই অবস্থা। তো এইগুলোর জন্য মাঝে মাঝে ফিজিক্যালি উইক থাকতাম। তো পরবর্তীতে হুজুর আমাকে একটা আত্মা দিতেছে, তো তার আমি পরবর্তীতে গলায় লাগায় রাখছি সেটা এখনো আসে। তো ওটা আমাদের কোনো রকম কোনো ক্ষতি করে না, মাঝে মধ্যে অ্যাক্টিভিটিসটা আমি বুঝতে পারি। তো এইরকম করতে করতে আমি আস্তে আস্তে দেখা যাচ্ছে 6-7 মাস কন্টিনিউ এরকম কিন্তু টোটালি ফ্রি ছিলাম, কোনো কিছুর ভিতরে নেই, সিম্পলি ভাবে আমি আমার অফিস করতেছি, বাসায় আসতেছি, বাড়ি যেতেছি, সব ফ্রেন্ডসার্কেলের সাথে ঘোরাফেরা সব কিছু ঠিক আছে। তো সামহাও এপিতে আমার আরেকটা মেয়ের সাথে পরিচয় হয়। তো রাসেল ভাই এখানে তোমাটা কনফিডেন্স যে এই মেয়েটারও লাস্ট আমার গার্লফ্রেন্ডের মতো সেম টু সেম একই রকম সমস্যা। তো আমি এই জিনিসটা কখনো জানতে পারতাম না যদি না আমার পরবর্তী দশ সেকেন্ড সে গার্লফ্রেন্ড ছিল, ওর মা যদি আমাকে না বলতো। আবার সেই জিনিস সেকেন্ড গার্লফ্রেন্ড যে আসলে সেই জিনিসগুলো কেউ বিলিভ করে না, একমাত্র ওর বাবা আর ওর মা। আবার সে ওর বন্ধুলাকে আছে, একটা ছোট ভাই আছে, তো ওরা এত কিছু জাস্টিফাই করে না। তো এই জিনিসগুলো আমাকে পরে বলছে। তো আমি আমার সেকেন্ড যে গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমি কত মিনিটের সাথে কথা বললাম, তো ওর সাথে আমার ফার্স্ট কমিউনিকেট হয়েছিল। আমি মাঝে মধ্যে গিটার প্লে করি, প্লেটার একটু শখ আছে আমাদের এলাকার পার্সোনাল একটা ব্যান্ড আছে। তো ওখান থেকে আমি ফেসবুকে চ্যাটিং করতেছিলাম, তো আমাকে বলতেছে কি করেন না করেন, তো আমি সিম্পলি বলছিলাম যে গিটার প্লে করতে। তো এইভাবে গান শোনানোর একটা ওয়ে দিয়ে তার সাথে আমার পরিচয় হয়। তাই একটা সময় কন্টিনিউ দেখা হয়, বাসায় যাই, কথা টথা বলি। একটা সময় সে মেয়েটা আমাকে প্রপোজ করে, সামহাও ওর বন্ধুলাভ হয়ে জিনিসটা কোনো সময় চাইতো না। বন্ধুলাভে এর পরও আমার সেকেন্ড যে গার্লফ্রেন্ড ছিল ওর উপর ব্ল্যাক ম্যাজিক করা ট্রাই করছিল, বাট সামহাও যা ফেল্ড পারে নাই। তো পরবর্তীতে ওর মা আমাকে বলতেছে যে ওর মানে সেকেন্ড গার্লফ্রেন্ড ছিল তার ওর একটা জিম আছে, জিমটা ওকে কোনো সময় ক্ষতি করে না, সবসময় সাথে সাথে থাকে। আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম যে তোমার এরকম কোনো কিছু আছে নাকি, তো ওরা বললো হ্যাঁ। আমি পরে বললাম যে তুমি জিনিসগুলো ফিল করো, পরে বলতেছে যে হ্যাঁ এরা কীভাবে। পরবর্তী দিনের মধ্যে মিনিমাম তিন চারবার এরকম ফিল হয় যে রসল ভাই আমাদের বডির উপরে যদি কোনো ভার কিছু থাকে ওটা যদি নামানোর পরে একটু হালকা হালকা লাগে, তো এরকম একটা ফিল যে বডির ভিতর থেকে কোনো কিছু একটা বের হয়ে গেল। আমি আসলে এরকম একটা ফিল আসে, তো এরকম জিনিসটা হইতেছে। পরবর্তীতে আস্তে আস্তে দেখা যেতেছে বন্ধুবান্ধবের বিভিন্ন প্রবলেম ইস্যু সামনে ক্রিয়েট করে, তার জন্য আমার ওই রিলেশনটাও থাকে না। তো লাস্ট টাইমের রিলেশনের মতো এখানেও আমি কিছু গিফট দিয়েছিলাম, এর একই লাস্ট টাইমে আমার সাথে যা করছে সেকেন্ড টাইম আমার সাথে সেম টু সেম একই জিনিস করছে। তো এই আগেরটা তো আমাকে কোনো সময় ক্ষতি করতো না, এইটা আমাকে কন্টিনিউ এখন পর্যন্ত ক্ষতি করা যাচ্ছে। প্রত্যেক দুই দিন তিন দিন পর পর রাত্রেবেলা আমি না পারি ঘুমাইতে, না পারি ঠিক মতো অফিস করতে। রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাই তখন আমার মনে হয় আমার মাতার কাছে একটু দাঁড়িয়ে আছে, দেখা যাইতেছে আমি আমার মাতার কাছে আমার টেবিল ফ্যান ছাড়িয়ে, আমার তো ঘুমের অভ্যাস হইতেছে সেলিং ফ্যান ছড়ি টেবিল ফ্যান দুটাই ছড়ি, দেখা যাইতেছে আমার সেলিং ফ্যান ঠিকই চলতেছে টেবিল ফ্যানটা অফ। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে টেবিল ফ্যান চলতেছে আবার সেলিং ফ্যানটা অফ হয়ে গেছে। আর মাঝে মধ্যে এটাও মনে হইতেছে যে হ্যাঁ আমি কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, কানের কানের কাছে ফিসফিস করে কথা বলতেছে। সামহাও এই প্রবলেমসগুলো আমি পরবর্তী হুজুরের কাছে আবার বলি, তো হুজুর আমাকে বলে যে তুমি তাকে একবার ডাকো, তার সাথে একবার কথা বলো, তাহলে তাকে বলো যে এরকম তুমি প্রবলেম ফেস করতেছো, যদি সম্ভব হয় তাহলে তুমি তাকে যা যা গিফটগুলো দিছো সেই জিনিসগুলো নিয়ে না, কারণ তোমার কোনো কিছু যদি তাদের কাছে থাকে সেটা নিয়ে যদি পেইন ফিল করো তখনই তুমি নিজে থেকে বলো, একটা ভালো একটা সমস্যার মধ্যে করে যাবো। তো পরবর্তীতে আমি যদি একটা হইতো তাহলে একটা কথা ছিল, বাট ওইটা কয়েক সেকেন্ড ফেল হয়ে যে পরপর দুইবার আমার সাথে সেম ঘটনা। অ্যান্ড এটার জন্য আমি লাস্ট সাত আট মাস যাবৎ টোটালি উইক ট্রিটমেন্ট করাতে করাতে আমার অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্যের অবনতি হয়েছে। এমন অবস্থা যে এটা স্টোরি আমি বলতে চাই না, এটা একটা লাইফের পার্ট হয়ে গেছে। এভাবে যদি আমি আরও সামনেতে দু তিন বছর যদি কন্টিনিউ থাকি তাহলে দেখা যেতেছে আই এম ডেড। আমি ফ্যামিলিতে কাউকে এই জিনিসগুলো শেয়ারও করতে পারতেছি না, কারণ শেয়ার করতে গেলে অনেকে বিলিভ করবে না, কারণ তারা এই জিনিসগুলো বিলিভই করে না। তো এখন ভূতের পুরো গ্রুপসের কাছে অথবা আপনাদের কাছে শ্রোতারা যারা শুনতেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এর কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে দিবেন, আমার দ্বারা এই সিচুয়েশন পার করা আমি পারতেছি না। প্লিজ আপনাদের কাছে একটু আমাদের রিকোয়েস্ট, যদি কারো কাছে কোনো সলিউশন থাকে বসে আমাকে জানাবেন। থ্যাংক ইউ রসুল ভাই, থ্যাংক ইউ বৌদ্ধ ইসলাম। আর এটা হচ্ছে আমার বৌদ্ধ ইসলামের একটা পাস্ট যে বৌদ্ধ একটু ইমেল আমি পাঠালাম অডিয়াসলি, আমি পূর্ব অনেক কাল থেকে আপনার ফার্স্ট থেকেই আপনাদের বৌদ্ধ ইসলাম শুনি। থ্যাংক ইউ রসুল ভাই, থ্যাংক ইউ বৌদ্ধ ইসলাম, অ্যান্ড আসসালামু আলাইকুম।
পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়েছে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটেশন অ্যাপ, তোমাকে রিয়েলি বলছে। স্যাভলন ইয়েলো বেকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কল বেবি ডাইপার, হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। টুইঙ্কল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। স্যাভলন ইয়েলো বেকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কল বেবি ডাইপার, হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। টুইঙ্কল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে।
Face it, face it. Radio Money Footy. Radio Footy.
Foot FM. The night comes alive.
ওয়েলকাম ব্যাক, ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার এফএম। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আমার কাছে ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদের কথাই যদি আমি একটু বলতে চাই বা সবার কথা যদি একটু পড়তে চাই আমি, তাহলে দেখতে পাবো যে অনেকে এখানে কমেন্ট করছেন এবং অনেকে লিখছেন আমাকে বিভিন্ন বিষয় নিয়ে। তো আমার সঙ্গে আছেন এই মুহূর্তে ইসমাইল জীবন, তিনি শুধু লিখছেন ভাই, আর কিছু লেখেননি। এমডি মেহেদি হাসান আরাফাত আমাদের রাজশাহী থেকে শুনছেন। কাজী মতি আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে অভিশপ্ত ইটের ভাটা থেকে শুনছেন এবং অনেক ভয়ানক জায়গা, চারজন মিলে শুনছেন। আপনারা চারজন মিলে এখানকার যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমাদেরকে লিখে পাঠান এবং সেই সাথে আপাতত একটা আমাদের জন্য ছবিও পাঠিয়ে দিতে পারেন যদি আপনারা চান। আমাদের সঙ্গে আছেন এমডি নাসির হাসান এবং 11 জন ব্রিজে পিকনিক খাচ্ছেন এবং এবং ছোট বড় বড় ডিজিটাল বক্সে ভূত এফএম শুনছেন, অনেক আনন্দ পাচ্ছেন। এবং আমাদের সঙ্গে আছেন নাবিউর রহমান এবং আমাদের সঙ্গে আছেন এমডি মাহিন, এমডি মেহেদি হাসান আরাফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আল আমিন হুসাইন মাহি, এ আর রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন লামিয়া মুতাসির আরপা, আমার সঙ্গে আছেন এ আর স্টিভেন বিজয়, আছেন মুনতাহা ইসলাম, নাসিম প্রেম আমাদের সাথে আছেন, আলম খোরশেদ আমাদের সাথে আছেন, লিটন নাটোর থেকে আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকে, আশিকুর রহমান ছাড়াও আমাদের সঙ্গে আছেন এমডি মাহিন, আছেন আমাদের সঙ্গে পাগল রুম্মান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি একরামুল হাসান বিজয়, আলম খোরশেদ সহ আরও অনেকে। আমাদের অলরেডি টুইটারে যারা আছেন তাদের কথাও একটু বলি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তপু ওম, ভাই আমি তপু ওম, কিশোরগঞ্জের মঠখোলা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান খান, বিশ্বনাথ সিলেট থেকে শুনছেন। আর যে ক্রিকেটার আমাদের সঙ্গে আছেন এবং ভয় পেয়েছেন তিনি অনেকটাই লিখেছেন, সোহেল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস আর রাজ, ময়নুর সাগর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে, সিফাত বিন খাদেরি আমাদের সঙ্গে আছেন এবং তিনিও শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস আর রাজ লিখেছে যে অডিও ক্লিপ যেটা শুনলেন সেটা দুঃখজনক। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শেখ মুয়াজ্জেম এবং তিনি বলছেন যে লাস্ট ওয়ান ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন তুহিন ইসলাম, চোখ বন্ধ করে ঘটনাগুলো শুনছি, মনে হচ্ছে ঘটনাগুলো আমার সাথে ঘটছে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সজীব হাসান, ডক্টর আলিফের স্টোরি কথা বলে লিখেছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শামিমুল ইসলাম সাকিব আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি হাসান, শান্ত ইসলাম হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনার ঘটনাটা শুনবো জি।
ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আবিদ হাসান মুনিম
জি,
আমি মাদারীপুর জেলার রাজৌর উপজেলা থেকে এসেছি। আমি রাজৌর উপজেলা ছাত্রলীগের সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, যে ঘটনাটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদের উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা এবং আমাদের উপজেলা থেকে যারা শুনছেন তারা হয়তো চিনতে পারেন যে নয়নগর গ্রামের যে বটগাছটা আছে জোড়া বটগাছ, সেই বটগাছের ঘটনাটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এবং সেই বটগাছকে কেন্দ্র করে যে ঘটনা সেই ঘটনার কেন্দ্রবিন্দু আমি নিজেই, অর্থাৎ ঘটনাটা আমার সাথেই ঘটে গিয়েছে। এর আগে বটগাছ সম্পর্কে কিছু কথা বলে রাখা ভালো, যে বটগাছটা কিছু সংখ্যক মানুষ ওখানে বিশ্বাস করে যে ইংরেজ শাসনামল যে জমিদার ছিল এলাকায় তখন তার বিচার কার্য ছিল বটগাছের নিচে এবং সেখানে শাস্তি হিসাবে নরবলির একটি প্রথা চালু ছিল। যাই হোক, যুগের বিবর্তনে সেই বটগাছটি বিলুপ্ত হয়ে গিয়েছে, তার গোড়া দিয়ে যে বটগাছগুলো গজিয়েছিল সেগুলো এখন আছে। এখন কথা হচ্ছে ওই বটগাছটিকে ওই এলাকার মধ্যে একটি হন্টেড প্লেস হিসাবে গণ্য করা হয়। অনেকেই সেই বটগাছটিকে নিয়ে দুঃস্বপ্ন দেখে, দেখে যে সেই বটগাছটিতে তার মৃত লাশ ঝুলছে, অনেকে দেখে যে ওই বটগাছটির উপরে একটি সাদা কাপড় পরা কেউ বসে আছে, অনেকে আবার অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বটগাছের সামনে যে রাস্তাটা গিয়েছে ওখান থেকে তিন চাকার অনেক যানবাহন চলে, তো তারা নাকি পরবর্তীতে শোনা গেছে তারা দেখে যে বটগাছের নিচে যখন আসে একটি মোড় আছে, সেই মোড়ে যাওয়ার পর নাকি তিন চারটা রাস্তা তারা একসাথে দেখে, যার ফলে কোনটা দিয়ে যাবে ডিসাইড করতে না পেরে তারা ওই খালের ভিতর পড়ে যায়। যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। সেই বটগাছটি হচ্ছে আমার ফুবাড়ি এলাকায়। একদিন আমি সেই ফুবাড়িতে বেড়াতে যাই, 2017 সালের ঘটনা, আমার দুই বন্ধু এবং আমি কৌতূহলবশত ওই বটগাছটার নিচে আমরা ওই রাত 10টা আনুমানিক 10টার কাছাকাছি সেই বটগাছটার কাছাকাছি যাই। যখন আমরা সেই বটগাছটার কাছাকাছি যাই তখন 10টার একটু বেশি ছিল টাইম, হঠাৎ আমার ওই দুই বন্ধুর মধ্যে একজন আমাকে ভয় দেখানোর জন্য চিৎকার করে ওই বটগাছের নিচ থেকে দৌড়ে চলে যায়। আমি কিছু বুঝতে না পেরে ওই দুই বন্ধু যারা দৌড়াচ্ছিল তাদের পিছন পিছন দৌড় শুরু করি। একটু বলে কেবল আমি একটু হেলদি ছিলাম, যার জন্য তাদের সাথে দৌড়ে পারছিলাম না। এবং হঠাৎ করে একসময় আমি যেটা লক্ষ্য করি যে আমি অন্ধকারের ভিতর দৌড়াচ্ছি এবং তাদের হঠাৎ করে হারিয়ে ফেলি। একটু পরে যখন আমি ফ্ল্যাশ জ্বালানোর জন্য দাঁড়াই তখন আমি একদম মানে ভয়ে, একটা ভয় এবং ক্লান্তি দূর একসাথে কাজ করতেছিল। তখন আমি যেটা দেখতে পাই যে আমার মোবাইলের চার্জটা খুব তাড়াতাড়ি কমে এসেছে, অর্থাৎ যে আমি দু এক মিনিট ধরে দৌড়াচ্ছি তা না, হয়তো অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি, কারণ দৌড়ের আগেও চার্জ আমার জানা মতো প্রায় 30% কাছাকাছি ছিল, তখন 6% নেমে এসেছে। যাই হোক, তখন আমি ফ্ল্যাশ জ্বালাই। ফ্ল্যাশ জ্বালানোর পরে আমি যে বিষয়টা লক্ষ্য করতে পারি রাসেল ভাই, যে আমি ওই যে রাস্তাটা ধরে দৌড়াচ্ছিলাম আমি সেই রাস্তার উপরে নেই, আমি নেমে এসেছি রাস্তার সাইডে যেই খাল, সেই খালটি তখন শুকনো ছিল, সেই খাল পার করে যেই চাষের জমি সেই জমিতে চলে এসেছি। আর তখন যে বিষয়টা ঘটলো, আমার মোবাইলটা অফ হয়ে গেল। তখন মোবাইলটা অফ হয়ে যাওয়ার কারণে ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেল, চারদিকে অন্ধকার, ভয় এবং আতঙ্কে আমি যে কি করব আমি বুঝতে পারছিলাম না। তখন চারদিকে লক্ষ্য করার পরে চাঁদের হালকা আলো ছিল, আমি যেটা বুঝতে পারি যে আমার আশেপাশে হয়তো আরো অনেকেই আছে কিন্তু তাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না, তাদের উপস্থিতি টের পাচ্ছি কিন্তু তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। আমি তখন আরো ভয় পেয়ে যাই আর ভয়ে আমি চিৎকার করতে থাকি, বন্ধুদের ডাকতে থাকি, আল্লাহর নাম নিতে থাকি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। একটু পরেই আমি যে জিনিসটি লক্ষ্য করি যে আমার পাশে যে জিনিসগুলোর উপস্থিতি আমি টের পাচ্ছিলাম সেগুলো এখন আমার সামনে প্রায় দৃশ্যমান অবস্থায় সাদা। আমি তাদের মানে রূপটা বর্ণনা করছি, মুখে বর্ণনা করে বোঝানো সম্ভব না যতটা আতঙ্কিত অবস্থা আমি ছিলাম, সেটা মানে ওই পরিস্থিতি না পড়লে কেউ বুঝতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক, বর্ণনাটা ছিল এমন যে ওই সাদা অনেক লম্বা, মানুষের চাইতে প্রায় 2-3 ফিট লম্বা, আর মানে হাসি মুখ, তাদের মুখটা যে মানুষের মুখ তা না, পশু আর মানুষ মিশ্র আকৃতির একটা জিনিস। তারা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আমি খুব একটা অন্যায় করে ফেলেছি ওইখানে গিয়ে। দেন যে বিষয়টা ঘটলো, সেটা হাসাহাসি শুরু করে দিল, এমন হাসি যে হাসির উৎপত্তি পৃথিবীতে হবে বলে আমার মনে হয় না, অলৌকিক একটি হাসি, লৌকিক কোনো বিষয় না। এবং তার পরক্ষণেই আমার সামনের দিকে যে অবয়ব বা যেটা ছিল আমাকে একটি ধাক্কা মেরে আমাকে মাটিতে ফেলে দেয়, মাটিতে পড়ে যাই আর দেন খুব ব্যথা পাই পিঠে। হঠাৎ করে যা ঘটে সেটা হচ্ছে ওই ওদের মধ্যে থেকে একজন আমার উপরে চড়ে বসে, আমার বুকের উপরে বসে দুই কাঁধের দুই দিক দিয়ে দুই পা ছড়ে দেয়। আমি বুঝতে পারছিলাম যে হয়তো তারা এখন আমাকে মেরে ফেলবে, অর্থাৎ আমার মৃত্যু হয়তো এভাবেই হবে, আর হয়তো আমি আর বাবা মার কাছে ফিরেও যেতে পারবো না, আর হয়তো বন্ধু বান্ধবের কাছে আর কখনো দেখা হবে না। যাই হোক, চিৎকার করতে করতে আল্লাহর নাম নিতে নিতে দোয়া সুরা যা পারতাম সব মানে আমি বলতেছি, সুরা এমনকি এমন পরিস্থিতি ভয়ে যে সুরা ফালাক সুরা নাস কোনটা যে বলতেছি সব পুরো মিক্সড হয়ে যাচ্ছে, আমি তখন সেন্সলেস হয়ে যাই। কিভাবে পরবর্তীতে জ্ঞান কিছুক্ষণের জন্য হয়তো ফিরেছিল, যখন জ্ঞান ফিরেছিল তখন আমি যেটা লক্ষ্য করি যে আমার বুকে মানে প্রচন্ড ব্যথা, এতটা ব্যথা যে আমি মানে ব্যথার জন্য হয়তো আবার অজ্ঞান হয়ে যাব, এতটা অসহ্য ব্যথা হচ্ছিল। আর শরীর নড়াতে পারছিলাম না, পুরো শরীর অবশ হয়ে আছে, কিন্তু আমার ঘ্রাণ শক্তি কাজ করছে, অর্থাৎ যে জিনিসটা মানে ঘ্রাণ শক্তিতে নিতে পারছিলাম যে আমি হয়তো বটগাছের কাছাকাছি আছি, কারণ বলিনি হয়তো যে ওই বটগাছে পুজো করে অনেকেই, ওই গ্রামে এক শ্রেণীর লোক আছে ওই বটগাছটা পূজা করে, তো তারা আর কি রাত্রেবেলা ওইখানে সন্ধ্যার দিকে গিয়ে ধূপ ধুনো দিয়ে আসে, সেই ধূপের গন্ধ কড়া গন্ধ আমার নাক পর্যন্ত সে পৌঁছাচ্ছিল। দ্যাট মিনস আমি ওই বটগাছটার হয়তো খুব কাছেই ছিলাম, নাহলে ঘ্রাণটা পাওয়ার কথা না। কিছুক্ষণের জন্য জ্ঞান ফেরার পরে আমি আবার সেন্সলেস হয়ে যাই এবং কিছু মনে নেই আমার। তারপর পরবর্তীতে আমি যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে, আমার বাবা মা ওই বন্ধু দুইজন আমার আত্মীয় স্বজন অনেকে আমার পাশে ছিল, আমার হাতে স্যালাইন তখন চলছে আর বুকে প্রচণ্ড ব্যথা, হাতে এক্সরে করা হয়েছিল, হাতে একটা ব্যান্ডেজ। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে রাসেল ভাই, তারপর 2-3 দিন হাসপাতালে ছিলাম, এরপরে আমি বাসায় চলে যাই। আর আসল যে ঘটনাটা মানে আসল যে বিষয়টা হচ্ছে যে এই যে পুরো হোল ঘটনাটা এটা হ্যালুসিনেশন বলে অনেকে এক্সপ্লেইন করতে পারে, বাট এটা হ্যালুসিনেশন বলে আমার মনে হয় না, কারণ আমার যেই ফিজিক্যাল যেই মানে হিটটা আমি পেয়েছি মানে যে ব্যথাটা আমি পেয়েছি এটা তো হ্যালুসিনেশনের কারণে হওয়ার কথা না। আর আমার যে ফ্র্যাকচারটা বুকের পাঁজরের একটি হাড়ে এখনো ফ্র্যাকচার আছে, যাই হোক, পরবর্তীতে আমার বাবা মা আমাকে বড় একজন হুজুরের কাছে নিয়ে যায়, সে তাবিজ টাবিজ অনেক কিছু দেয়, দোয়া ছোয়া পরে দেয়। পরবর্তীতে এরকম কোনো ঘটনার আর ফেজ আমি করিনি, কিন্তু হয়তো অনুভব করি যে এখনো পর্যন্ত মানে ভয় পাই আর কি, ভয় জিনিসটা আমার মধ্যে খুব কাজ করে। যাই হোক, ধন্যবাদ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সব লিসেনার্সকে,
ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আমি এখন এক ছোট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned for your food theater fam and do food day.
পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়েছে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটেশন অ্যাপ, তোমাকে রিয়েলি বোঝে। সাজলা রিয়েলো উইকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকপ্রুফ টুইঙ্কল বেবি ডাইপার, হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। টুইঙ্কল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। সাজলা রিয়েলো উইকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকপ্রুফ টুইঙ্কল বেবি ডাইপার, হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার। টুইঙ্কল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে।
Face it, face it. Radio Money Footy. Radio Footy.
Foot FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার রুমমেট সত্যর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সত্য আমার সাউথ ইন্ডিয়ান রুমমেট, বর্তমানে ও আপনাদের আছে। তো ঘটনা শুরুর আগে আমি ছোট্ট করে বলে নিতে চাই যে ঘটনাটা মোটেও তেমন ভয় না, এর সাথে হাজার গুণ ভয়ের ঘটনা আমি শুনেছি। কিন্তু সেদিন সে যখন তার নিজের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছিল, তখন কেন জানি না আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তো ঘটনাটা শুরু করা যাক। প্রায় বছরখানেক আগে সত্য অন্য একটা বাসায় থাকতো, সে আর তমি ওরা একই রুমে থাকতো। বাসাটা ছিল দোতলা আর রুমটাও ছিল বিশাল বড়। রুমের ভেতরে দিকে ছিল বিশাল একটা ক্লোজেট, আগে সেটা নাকি ব্যালকনি ছিল, পরে কি কারণে জানি না সেটা বন্ধ করে ক্লোজেট বানানো হয়েছে। আর সে সত্য ঠিক মতো বলতে পারলো না যে কি কারণে এটা করা হয়েছিল, কারণ ওরা বাসা শিফটের অনেক আগে থেকে এটা ছিল, আই মিন দ্যাট ক্লোজেট। তো যাই হোক, সে বাসাটা ছিল অনেক বড়, এতটা বড় বাসা ছিল যে ওদের সাথে আরো অন্যান্য রুমমেটরাও ছিল, কিন্তু ওরা দুজন একই রুমে থাকতো। আর একই রুমে থাকতো কারণ কি, কারণ ওরা খুব সস্তায় একটা রুম পেয়েছিল এবং বিশাল একটা রুম পেয়েছিল, এবং রুমটা এত বড় ছিল যে এর মধ্যে দুটা বড় বড় খাট বসানো যেত এবং সাথে তো দুজনের পড়ার টেবিল ছিল। এখন ওদের খাট দুটো ছিল ঠিক দেয়াল বরাবর, দুজনের দুটো খাট ছিল পাশাপাশি বিপরীত মুখে, এবং এই দুটো খাটের মাঝখানে ছিল একটা বিল্ডিং কাভার্ড আর ছোট্ট একটা জানালা মাঝ বরাবর ছিল, আর তেমন কিছু ছিল না। তো বোঝাই যাচ্ছে যে রুমটা বেশ স্পেশিয়াস ছিল। আর ওদের রুম হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা রুম একটা অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুম আলাদা আলাদা ভাবে লক করা যায়। তো ওদের রুম ওদের মতো করে ওরা লক করে যেত, লক করে ঘুমাতো, এবং লকড রুমের ভেতরে ছিল ক্লোজেট। সুতরাং এই ক্লোজেটটা ছিল ওদের নিজস্ব, কিন্তু ক্লোজেটের সাধারণত ওরা তেমন একটা ব্যবহার করতো না, কারণ ক্লোজেটটা অনেক দিনের পুরনো, অব্যবহৃত এবং পুরনো মানুষেরও কিছু জিনিসপত্র ছিল, যে কারণে ওদের তেমন পছন্দ ছিল না, কারণ রুমটা অনেক বড় ছিল, যে কারণে ওরা নিজেদের সব কিছু ওদের রুমের ভেতরেই রাখতে পারতো আর কি। তো যেটা বলছিলাম, আমি এখানে একটা জিনিস বলে রাখি যে নর্থ আমেরিকাতে বছরের ছয় মাসের বেশি এমনিতেও অনেক ঠান্ডা থাকে এখন, কিন্তু এখানে এই রুমটা অন্যান্য সব রুমের চাইতে হিমশীতল বলা যায়, রিলেটিভলি যদি আমি শীতলতা বোঝাতে চাই আর কি। এখন ওদের রুম কেন এত ঠান্ডা, এটা আগে ব্যালকনি ভেঙে ক্লোজেট করার কারণে কিনা, বাতাস ঢুকতে পারছে কিনা খুব বেশি, হতে পারে কোনো কোনো কারণে হতে পারে যে ওদের রুমটা ঠান্ডা, তবে এটা ঠিক যে ওদের রুমটা অন্যান্য রুমের তুলনায় অনেক বেশি ঠান্ডা, এটা একটা পয়েন্ট। এখন ওদের দুজনের সাধারণত কেউই রাত বারোটার আগে ঘুমায় না, এর মধ্যে সত্য রাত দুটার আগে তার ঘুম আসে না, এবং এ সত্ত্বেও ওরা নিজেরা নিজেদের মতো মানিয়ে নিয়েছে, কারণ
যাই হোক, যে কিনা আগে ঘুমায় সে তো তার ডেফিনেটলি, অন্যরা অন্যরা যদি জেগে থাকে তাহলে তাদের ডেফিনেটলি ডিস্টার্ব হবে। তো সে কারণে সত্য কখনোই রাত 12টার পর লাইট চালিয়ে কোনো কাজ করতো না। ও নিজের ল্যাপটপে কাজ করতো কিংবা মোবাইল গ্রাফিং যেটাই করুক না কেন, সে রুম টোটালি অন্ধকার থাকতো। তো এমনই এক রাতে সত্য ঘুমাতে গেল দেরি করে। ওদেরকে বহু আগে থেকেই টনমনি ঘুমিয়ে পড়েছে, ও শুতে যাওয়ার 10 মিনিটও হয়নি, আই মিন সত্য শুতে যাওয়ার 10 মিনিটও হয়নি। হঠাৎ ওর মনে হলো যে ওর ঘরে কে আছে এবং সে মানুষটা কোনোভাবেই অন্য কেউ থাকার কারণ নেই, কারণ ওরা রুম লক করে ঘুমায় এবং অন্যান্য রুমের যারা বিল্ডিংয়ে মানে রুমে থাকে তাদেরও সেখানে ঢোকার কোনো কারণ নেই। তো ওর হঠাৎ এরকম একটা প্রেজেন্স অনুভব করার পর সে চোখ মেলে চাইল এবং প্রচণ্ড ভয় পেল এটা দেখে যে 7-8 ফিট উঁচু বিল্ডিং কাভারের চাইতেও উঁচু একটা মানুষের ফিগার, কালো একটা শ্যাডো যেটা কিনা হ্যাট পরা, সেটা দেখে এত ভয় পেল। এবং কারণ ওদের রুমে কোনো আলো ঢোকার ব্যবস্থা নেই, ওরা টোটালি রুম অন্ধকার করে পর্দা লাগিয়ে ঘুমায়, ওদের রুমে আলো ঢোকার কোনোই কারণ নাই, ওদের ল্যাপটপও বন্ধ, মোবাইলও বন্ধ, সব কিছু বন্ধ। এই অন্ধকারের মধ্যেও আরও অন্ধকার একটা ফিগার এবং সে ফিগারটা একটা মানুষের অবয়ব, অথচ সে ফিগারটা হ্যাক পড়া। ও এটা দেখে এত ভয় পায় যে ও কিছুক্ষণ প্রার্থনা করে, চোখ বন্ধ করে প্রার্থনা করে এবং প্রার্থনা করার পর সে কৌতূহলবশত একটু পরে তাকিয়ে দেখে যে ফিগারটা নেই। তো ভালো কথা, সে এই ঘটনাটা তন্ময়কে বলে না, কারণ তন্ময় এমনিতে একটু ভীতু মানুষ। সে পরের দিন তন্ময়কে এই ঘটনাটা কোনোভাবেই বলে না, সে তো ভাবে যে হয়তো বা সেটা তার কোনো রকমের হ্যালুসিনেশন ছিল। তো এই ঘটনার মাসখানেক পরে সে আবারও ওই হ্যাডেড শ্যাডোটা দেখতে পায়। এবার সে এটাকে কোনোভাবেই উড়িয়ে দিতে পারে না, কারণ সে জানে যে একই হ্যালুসিনেশন বারবার একই জায়গায় হওয়ার কোনো কারণ নেই। তো সে তখন চিৎকার করে তন্ময়কে ডাকে এবং শ্যাডোটার কথা বলে যে ঘরে দেখো, ঘরে একটা শ্যাডো আসছে, তুমি তাকাও। কিন্তু তন্ময় ভয়ের ছুটে লেপ কাঁথা মুড়ি দিয়ে আরো চোখ বন্ধ করে শুয়ে পড়ে। সারা রাত কেউ ঘুমাতে পারেনি কিংবা ঘরের আলো কি জ্বালাবে সেই সাহসটুকুও কারোর মধ্যে ছিল না। পরদিন সকালে উঠে সত্য এর আগে যে ওর সাথে এই ঘটনাটা ঘটেছে সেটা তন্ময়কে শেয়ার করে। তো ও ঘটনা এখানে শেষ, আর কোনোদিনও সেই শ্যাডোড ফিগার ও পরে আর দেখতে পায়নি। ও হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি যে ইউএসএর বেশিরভাগ বাড়িতেই ইঁদুরের উৎপাত, বিশেষ করে কাঠের বাড়িগুলোতে। আমার বাসাতেও একই অবস্থা, হয়তো যা বলছিলাম ওদের বাড়িতে ছিল ভীষণ ইঁদুরের উৎপাত ছিল, কিন্তু কেবল ওদের বিশাল রুমেই কোনো ইঁদুর ছিল না, এমনকি ওদের প্রায় না ব্যবহার করা ক্লোজেটেও না, অথচ সেখানে কিন্তু ইঁদুর থাকার কথা ছিল সব থেকে বেশি। সেটাই স্বাভাবিক না? ঘটনাটা শুনে আমি ভীষণ ভয় পেয়েছি, আমি বলতে পারি না, কারণ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শোনার মধ্যে যে কীরকম একটা ফিল থাকে সে ফিলটা আমি বুঝতে পেরেছি। ও যখন ওর ঘটনাটা শেষ করে তখন আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ সত্য তুমি কি ভূতে বিশ্বাস করো? সে বলল, হ্যাঁ করি, কারণ মহাবিশ্বের যে কোনো পজিটিভের পাশাপাশি নেগেটিভ থাকতে পারতো, সেহেতু আমি যেহেতু ভগবানই বিশ্বাস করি সেহেতু ভূতে বিশ্বাস করি। তারপর সে বলল, কি জানো আমার মনে হয় এই বাসাতেও ভূত আছে। আমি ভয় ভয়ে বললাম, কেন তোমার এরকম মনে হচ্ছে? ওদিকে কারণ আমার মধ্যে মেয়েতে অনেক ঠান্ডা নর্মালি অন্যান্য রুমের তুলনায়, আমি অবশ্যই এই কথা কাউকে বলি না যে আমার রুম ঠান্ডা, কারণ নয়তো মানুষজন আমাকে খ্যাপাবে। তখন সে বলল যে দেখো আমার কেন মনে হয়, কারণ মাঝে মধ্যে দেখো না যে কোনো কারণ ছাড়াই আমাদের স্মোক অ্যালার্ম বেজে ওঠে, অথচ না ওভেন না কুকার না কিছু, কোনো কিছু চালু নেই, পাশের বাড়ি থেকেও স্মোক আসছে না, তবে অ্যালার্ম বাজে কেন? ও প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কারণ আমিও দেখেছি মাঝে মধ্যে এরকম উদ্ভব কারণে অ্যালার্ম বেজে উঠছে, এটার কোনো ব্যাখ্যা নেই। তবে সত্যি কথা বলতে কি, ওর রাত তিনটার আড্ডায় ও যখন আমাকে ওর ভূতের ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছিল, তখন আমি সত্যি মানে প্রচন্ড ভয় পাই এবং ভয়টা ছিল রিয়েল। এবার আসি আমার ছোট্ট দুটি অভিজ্ঞতায়। আমার ছোট্ট একটা ঘটনা ছোট্ট করে বলে দিই। নর্মালি আমি হচ্ছে রাত 11টা থেকে 12টার দিকে ঘুমাতে যাই এবং একটানা ঘুমিয়ে সকাল 7টা সাড়ে 7টার দিকে উঠি। মাঝখানে আমার কখনোই ঘুম ভাঙে না। তো এমন একদিন হঠাৎ রাতে ঘুমাচ্ছি, আমার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘুমটা ভাঙলো এরকম যে আমার মনে হলো কেউ তোমার চায় চারবার ঠক 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 করে টোকা দিল। তখন আমি ঘুরে দেখলাম রাত প্রায় 3টা বাজে। কোনো কারণে এরকম অদ্ভুত শব্দের ঘুম ভাঙলো, ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি। ওদিকে ঘুম আসছে না। হঠাৎ আবারও শুনি ঠিক একই রকম ভাবে চারবার দরজায় নক করার শব্দ। ভয়ে আমি যে কে বলে চিৎকার করবো সেটাও পাচ্ছিলাম না, কারণ এবং পরে কিন্তু এরকম কোনো শব্দ আর আসেনি। ঠিক চারবার টোকা পরপর, কিন্তু এরপরে আর কোনো টোকার শব্দ নেই। আমার রুমমেটরা কখনোই আমার সাথে আমার দরজায় এভাবে টোকা দেয় না এবং রাত 3টা সাড়ে 3টায় তো কোনো কারণই নেই। আর যদি তাদের দরকার থাকতো তাহলে তো তারা দ্বিতীয়বার আবার নক করতো, তাই না? এরকম আধা ঘন্টা গ্যাপ দিয়ে চারবার দরজায় নক করার তো কোনো মানে হয় না। অন্ততপক্ষে আমার রুমমেট যদি কেউ হতো তাহলে তারা আমাকে ডাকতো, আমার নাম ধরে ডাকতো। যাই হোক, আমিও জিজ্ঞেস করিনি আর কোনো রিপ্লাইও পাইনি। তো এই হচ্ছে একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, আমি ভিডিও চ্যাট করছিলাম আমার ছোট বোনের সাথে। হঠাৎ সে আমাকে বলছে, তোর পেছনে কে? আমি তো অবাক, আমি তো রুমে একা, পেছনে কে হবে? তখন সে বললো, ও হয়তো আমার চোখে ভুল। তো আমি ভাবলাম যে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, আমি রুমে একা থাকি ইত্যাদি ইত্যাদি। তো আমি ফান করলাম ব্যাপারটা নিয়ে। কিন্তু কদিন আগে আমার বড় ভাইয়ের সাথে আমি ভিডিও চ্যাট করছি, তখন সে বলল, দিশা তোর পেছনে কে? আমি তখন সিরিয়াসলি ভয় পেলাম। প্রথমত ছোট বোনের কথায় পাত্তা দিইনি, এখন বড় ভাই ডেফিনেটলি আমার সাথে ফান করবে না। তো আমি বললাম, পিছনে কে মানে পিছনে কি কেউ আছে? তখন সে বলল, না আমার মনে হলো যে পিছনে একটা লম্বা ফিগার আমি দেখলাম, তোর সাথে কি কেউ আছে? আমি, না আমার রুমে তো কেউ নাই। তারপরে আমি বললাম যে, ভাই তুমি দয়া করে ফোনটা রেখো না, আমি আমার সাথে আরো কিছুক্ষণ কথা বলো বা এরকম, কারণ আমি প্রচণ্ড রকমের ভয় পেয়েছি। সেটা তো আসলে সবাইকে বলা যায় না যে আমি কোনো কারণ ছাড়াই এরকম হুট করে একা থাকি রুমে, আবার আমার রুমমেটরা কেউ ছিল না সেদিন কোনো কারণবশত। তারপর সেই রাতে আমি মোটামুটি আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফোন দিয়ে মোটামুটি আমি টেলিফোনে চালু ছিলাম বলা যায়। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ অল ফর লিসনিং, বাই।
Face it. Radio Money Footy. Radio Footy.
Foot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউর লিসনিং টু রেডিও ফুড, রেড এফ এম। আমি রাসেল আছি সাথে এবং আমার সঙ্গে আছেন আমাদের আজকের শেষ অতিথি, চলছে ফুড এফ এম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি,
আসসালামু আলাইকুম লিসনার, আমার নাম নীলম মাহমুদ, আমি নতুন বাজার থেকে।
জি,
আমার ঘটনাটি হচ্ছে আজকে প্রায় এক বছর আগে মেডিকেল ঘটনা। রাসেলের কারণ সম্পর্কে মেডিকেলটার নাম উল্লেখ করব না।
জি,
এক বছর আগেই ঘটনা। আমার একটা ফ্রেন্ড সাপে কামুড়লে ওকে।
জি,
দেওয়ার পর আমাদের প্রথমে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। নেওয়ার পরে ওনারা বলতেছিল যে আমাদের এখানে তো এরকম কোনো ট্রিটমেন্ট নাই, আপনারা সিটিতে নিয়ে যান। আমরা সিটিতে নিয়ে যাই, যাওয়ার পরে রাত হয়ে যায় ওখানে। তারপরে আপনার ইমার্জেন্সিতে ডাক্তার না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে বললো যে আপনারা অ্যাডমিট করেন আর রাতে ডাক্তার এসে বাকি ট্রিটমেন্ট ডাক্তার দিবে। আমরা যথারীতি অ্যাডমিট করাই, ডাক্তার আসে রাত তখন 9টা আপ। ডাক্তার আসে বলতে যে রোগী আপনার দুদিন অ্যাডমিট থাকতে হবে, আমরা কিছু ব্লাড নেব, টেস্ট করব, দেন বলতে পারবো যে কী প্রবলেম, বিষধর সাপ না কি কোনো নর্মাল সাপ, তাহলে আমরা ছেড়ে দেবো যদি নর্মাল হয়। তো এখন ওর সাথে কে থাকবে এত রাত মেডিকেলে শীতের রাত? ওর বোন ভগ্নিপতি ছিল, তো ওনারা আমাকে বলছিলো যে মিলন তাহলে তুমি থাকো, আমরা চলে যাই, আমরা সকালে আসলে তুমি সকালে চলে যাবে বাসা। তো আমি বললাম যে ঠিক আছে আপনি তাহলে আপনারা চলে যান, আমি থাকি। তো একটা পর্যায়ে আমি থাকি, রাত তখন প্রায় আপনার একটা উপর দুইটা বাজে। তো আমার ওই সিগারেটের হ্যাবিট থাকার কারণে আমি আর মেডিকেলের ভিতর তো সিগারেট খাওয়া যাবে না, আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে একটা সময় আমার ওই যে ফোনে কথা বলতে বলতে আর সিগারেটের একটা নেশাতে আমি মানে একটা একটা কর্নারে চলে যাই, খুব নির্জন একটা কর্নারে চলে যাই। যাওয়ার পরে আমি ফোনে কথা বলতেছিলাম আর আমার হাতে সিগারেট, তো হঠাৎ করে আচমকা কোত্থেকে একটা মধ্যবয়সী লোক আমার সামনে হাজির, চোখগুলো খুব মোটামুটিভাবে লাল, যা একটা সাধারণ মানুষ দেখলে এত রাত ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমাকে বলতেছে এখানে দাঁড়িয়ে কী করেন? তাই বলতেছে আমার রুগী আছে মেডিকেলে অ্যাডমিট, আমি এখানে দাঁড়ায় ফোনে কথা বলতে চাই, সিগারেট খাচ্ছি। আমাকে বলতে হচ্ছে খুব বাজেভাবে বলতে হচ্ছে বিকটভাবে, আপনি এখানে দাঁড়াইতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, এখানে দাঁড়াইলে সমস্যা আছে। তারপরে এটা বলে সে আমাকে সোজা সামনের দিকে হেঁটে চলে যায়। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি মেডিকেলে রুগী নিয়ে আসলাম আর সেখানে স্টাফ হোক যাই হোক সে এত বাজে ব্যবহার। এটা বলে আমি সিগারেট শেষ করে আমি কথা শেষ করে চলে যাই। যার পর রাত এতটা ভয় ছিল না মনের মধ্যে, যাই হোক পরের দিন সকাল 10:30 থেকে 10:30 মধ্যে আমি ওই নিচে নামি, হসপিটাল থেকে নিচে নামি ওই কর্নারের দিকে যাই। যাওয়ার পরে দেখি তো ওখানে অনেক মানুষের ভিড়, আমি যাই। যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কী হলো এখানে? যে বলতেছে একটা লোক গতকালকে মারা গিয়েছিলো, ওনাকে আনছে এখানে, ওর হাতে ডাক্তার ছিল না, তাই পোস্টমর্টম হয়নি, এখন পোস্টমর্টম করে বের করতেছে, ওনার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। তো যে পোস্টমর্টম যে জিনিসটা ওটার প্রতি আমি অন্যরকম একটা এডিক্টেড, আমার ওটা খুব মানে এক্সপিরিয়েন্সটা ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি কী করলাম, এতগুলো লোকের মধ্যে ওই ডেড বডিটা দেখার জন্য একটু যখন উঁকি দেই, উঁকি দেওয়ার পর আমি আর আমার জায়গায় ছিলাম না, আমি দেখলাম যে গতকাল রাতে যে লোকটা আমাকে ধমক দিয়েছিল এখানে দাঁড়াইছিলাম কেন, ওই লোকটাই সাদা কাপড়ে মোড়ানো। আমি সাথে সাথে আমি নিস্তব্ধ হয়ে যাই, খুব মানে শীতের রাত্র, শীত ছিল তখন, মানে আমার শরীরে ঘাম ধরতেছিল, ঘাম ধরতেছিল। তো আমি আর রিটার্ন ব্যাক করে মেডিকেলের উপরে যাই নাই, আমি আস্তে আস্তে মানে আমার শরীরে যতটুকু শক্তি ছিল আমি আস্তে আস্তে আমার বাসায় আসি। আসার পর মানে 2-3 দিন আমার নর্মাল হতে খুবই সময় লেগেছিল। তো আমার দাদু আবার খুবই ফরজগার, পাঁচ রাত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। তো একদিন দাদুকে বললাম যে দাদু এই ব্যাপারে আমি ভয় পেয়েছিলাম এই সমস্যা, তো আমার দাদু আমাকে একটু মানে ঝাড়পোক করে দেয়, তারপরে একটু স্বাভাবিক হয়ে আর কি। তো এই ছিল ঘটনা, আরও অনেকগুলো ঘটনা ছিল মেডিকেল হিস্টোরি।
জি থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে ওনার ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে, এবং আপনাকে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার যে আরও ঘটনা আছে সেই ঘটনাগুলো আপনি চাইলে আগামী সপ্তাহে এসে বলতে পারেন। তো উনি বলছেন যে উনি আগামী সপ্তাহে আসবেন, তো আগামী সপ্তাহে আসলে নিশ্চয় তার বাকি ঘটনাগুলো আমরা তার কাছ থেকে শুনতে পারবো। আজকের মতো আমাকে এখানে শেষ করতে হতো, তবে তার আগে আপনারা যারা লিখছেন আমাদের ফেসবুকে তাদের কথা আমি একটু জানতে চাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে রিজভী কবির, টুইটার থেকে শুরু করেছি, সবগুলো স্টোরি ভালো ছিল। এমডি আমানুল্লাহ আকাশ আমাদের সঙ্গে আছেন, রুমে একা থাকেন ভয় লাগছে। সোহেল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে, তিনি লিখছেন। এমডি আকাশ আমাদের সঙ্গে আছেন, লাস্ট অডিও ক্লিপটা আওসাম আমাদের সঙ্গে তিনি জানিয়েছেন। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ যারা টুইটারে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে নানান রকম বিষয় নিয়ে কথা বলছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন। আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা সেখানেও আপনারা অনেকে আছেন, ভূত এফএমের যে পেজটা সেখানে অনেকে আছেন, সেই সমস্ত কমেন্টগুলো আমি পড়বো। তবে তার আগে একটু জানিয়ে দিই যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন, আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠান বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radiofoodtea and www.facebook.com/bhootfm.rustle। সেই দুটো পেজে এসে কিন্তু আপনি আমাদের লিখতে পারেন এবং আপনি আমাদের জানাতে পারেন আপনার সমস্ত কথা। আর আমাদের যারা হচ্ছে মানে এখন লিখছেন তাদের কথা কিছু বলি। উৎস কুমার আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন। এস এম এ রহিম আমাদের সঙ্গে আছেন, অনেক ভালো লাগলো। মুস্তাফির মেহরাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পারফেক্ট বা আলিফ আতিফ আমাদের সঙ্গে আছেন, আবদুল্লাহ আল আরাফাত আছেন, রেজওয়ান রাহুয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এম এন নিশাদ রহমান, কামরুল হাসান আমাদের সঙ্গে আছেন, রায়হান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এ আমাদের সঙ্গে আছেন, ইমন খান হৃদয় আছেন আমাদের সঙ্গে, প্রিয়াঙ্কা খান এবং আমাদের সঙ্গে আছেন। তিনি একটা ঘটনা বলার চেষ্টা করেছেন এবং এই ঘটনাটা আমি বলবো যে আপনি প্রিয়াঙ্কা খান আপনি এটা লিখে পাঠালে সবচাইতে বেশি ভালো হয়, যদি আমাদের একটু কাইন্ডলি ইমেল করে দেন অথবা অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন আপনার ইচ্ছা। এটা মেহেদী আহসান ওমর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়। অসাধারণ লেগেছে শেষ অতিথির ঘটনাটি। শেষ অতিথি কিন্তু আগামী সপ্তাহেও আসছেন এবং আমি আশা করবো যে তিনি আসবেন এবং আপনাদের ঘটনা শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস এস রাসেল সহ আরও অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং যারা আমাদের সঙ্গে আগামীতেও থাকবেন এবং আমাদের ঘটনা পাঠাবেন। আমাদের পড়ে শোনানোর মতো ঘটনা আপনারা বেশি বেশি করে পাঠান এবং আমরা সেগুলো পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আমাদের সঙ্গে যারা আছেন এবং এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকুন।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।